This track was downloaded from FusionBD.com.
ABC Radio, FM 89.2.
Dormani, poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
নরের 21তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজি কিবরিয়া এবং সঙ্গে আছে আমার টিম সুমন, রেহান, সাউন্ড এডিটর লোবান এবং সঙ্গে আছে আরো তিন বন্ধু যাদের সাথে পরিচয় করতে একটু পরে। প্রিয় শ্রোতা, শীতের এই রাতে আপনি একটি অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন। আজকে বাংলাদেশের কোনো একটি হন্টেড প্লেসে ধারণ করা গত সপ্তাহের ডরটি আজকে এখানে রেকর্ড করে প্রচার করা হচ্ছে। যারা এই মুহূর্তে ডর শুনছেন, এখন থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া অব্দি একেবারে অনুষ্ঠানের ভেতরে যাবার জন্য ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখবেন। চেষ্টা করবেন একলা ঘরের মধ্যে এই অনুষ্ঠানটি শোনার জন্য, এবং একই সাথে আরো যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি। ডর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সাধারণত বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করি। নিজেরা কিংবা বন্ধুরা মিলে কখনই আমাদেরকে অনুকরণ করতে যাবেন না, কারণ এটির দ্বারা আপনার যে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি আপনি হতে পারেন। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা অংশ বিশেষ আপনাদেরকে শোনাবো, তারপর ঢুকে যাব ডরের মূল পর্বে।
আসিস কেন, তুই জানিস আমার মানে গাবতলি আসা একটা সময় কত একটা ফ্যান্টাসি ছিল আমার মধ্যে। মানে আমি আমার মনে হচ্ছে গাবতলি হচ্ছে বাংলাদেশের একটা ট্যুরিস্ট স্পট, ট্যুরিস্টদের জন্য খুব ভালো একটা জায়গা। আমার সিরিয়াসলি আমি যখন একটা সময় বন্ধুদের চল গাবতলি যাইছি,
মানে গেছি কেন,
এই যে আজকে কেন উত্তর পাইলাম
কি, গাবতলিতে গাব পাওয়া যায়।
গাবতলিতে তো শুধু গাবই পাওয়া যায় না, ডাব পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়,
বাস পাওয়া যায়,
বাস পাওয়া যায়।
আমরা বাস নিতে আসছি ভাই,
একটা বাস তলি হলে ভালো।
হাজির আলাপ করিস না দোস্ত, চল বায়নে কোন বাসে উঠবি, কই যাবি আমার একটা কবি।
অনেক রকমের বাস আছে, বাসের নামটা বলতে পারতাম কিন্তু বাসের নাম বলতে গেলে তো ব্র্যান্ডিং হয়ে যাবে, বুঝিস
না,
বিনা পয়সা তো আর ব্র্যান্ডিং করতে পারে
না।
বাসের নামটা না বলি, এইখান থেকে বাসে উঠে যেতে হবে ধামরাই, বুঝছো মামা।
ধামরাই তো বেশি দূর না, কত না,
বেশি জার্নি লাগবে না, জ্যাম ট্যাম না থাকলে খুব বেশি সময়টা লাগবে না।
আমরা কি গাবতলি দিয়ে যায়,
হ্যাঁ এখান থেকে বাস পাবো, এখান থেকে বাস পাওয়া
যাবে,
শুধু গাবতলি থেকে না অন্যান্য জায়গা থেকেও পাওয়া যায়। ঠিক আছে, বুঝছি তুই অন্য জায়গাটা মনে জানিস। এখান থেকে আমরা ওই ধামরাইয়ের বালিয়া নামতে হবে, বালিয়া নামলেই কাজ শেষ।
বালিয়াতেই
স্পট, স্পটটা বালিয়াতেই আছে।
চল বন্ধু তাহলে বাসে উঠে যাই,
আবার সেই একই কথা, এমনই বাসে উঠে যাবে,
একটু ঘুরে ফিরে নি। আচ্ছা চল খাই, তুই তো খাবি আলটিমেটলি।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেকদিন পরে আমরা ওই কোনো একটা বাস স্ট্যান্ড থেকে রওনা দিচ্ছি,
সেটাই
একবার ওই বরিশালের জার্নি তো টানা কয়েকদিন ছিল,
সেটাই ওইটাই, ওই জন্যই মানে ঢাকায় আর ফেরাই হয়নি এরকম ভাবে বলতে গেলে।
আর এখন তো যেই পরিস্থিতি চলতেছে একটু বাসে জার্নি করাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর কিছু করার নাই, যদি জার্নি না করি আরো বেশি রিস্কে পড়ে যাবো,
সেটাই।
আচ্ছা চল বাসে
উঠি। ওকে চল বাসে উঠি। আর বাসে ওঠার আগে আদর্শ, ওই যে তোর একদিন বলছিলাম না যে বিভূতিভূষণের একটা গল্প শুনছিলাম, ওনার এটা কিন্তু
আমি আমি তোর এই গল্পটা এক কাজ করি, চল পৌঁছায় যাই ধামরাইতে, নাই না যাইতে যেতে তো রাত হয়ে যাবে, তো ওইখানে স্পটে পৌঁছে দেবো, হাঁটতে হাঁটতে বললাম।
ওকে
হ্যাঁ
ওকে চল।
গাবতলি থেকে বাসে করে আমরা পৌঁছাই ধামরাইয়ের বালিয়াতে।
হাঁটতে হবে কতক্ষণ?
বেশিক্ষণ হাঁটতে হবে না। আর তুই এত মানে বুঝলাম না তোর হাঁটতে তো প্রবলেম কি?
আমার তো জানি হাঁটতে ভালো লাগে না, দুটো জিনিস ভালো লাগে না বুঝছিস, একটা হচ্ছে হাঁটাহাঁটি আর একটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠা।
তোমার পায়ের নিচে চাক্কা লাগাই দিই তুমি তারপরে দৌড়াও না,
না সেটা কিন্তু
সবচেয়ে বড় বিষয় হচ্ছে অল্প সময় জার্নি শেষ, এটা হচ্ছে মূল কথা, মানে বেশি সময় কিন্তু লাগে না।
এখন শোন 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 শোন, আমি অনেকদিন ধরে করছিস আমি কমো আমি বিভূতি ভূষণের গল্পটা, সামহাও ভয়টার প্রায় এড়াই যাচ্ছিস।
আচ্ছা চল ঠিক আছে, তোর গল্প এক কাজ কর, এখান থেকে তো প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে, তাহলে হাঁটতে হাঁটতে তোর গল্প শুনি।
ওকে শোন, কাহিনীটা হচ্ছে কি, বিভূতিভূষণ কিন্তু সবসময় ভূত টুত নিয়ে লেখে,
একটু বেশি লেখা লেখে,
এই ধরনের প্রেত জাতি এই সেই অনেক কিছু পাইছি ওনার লেখার মধ্যে, আরো কিছু বই আমি কালেকশন করতেছি ওটাতেও পড়বো।
এই দেখি গল্প করতে করতে পড়বি,
অসুবিধা নেই পড়ো না। কাহিনী হচ্ছে হুমায়ুন আহমেদের একটা বই, ওনার একটা গল্প পড়লাম যে উনি একবার বাংলাদেশে আসছিল তিনবট নামে একটা জায়গা দেখতে, লোকেশনটা আমার এক্সাক্ট মনে নেই তবে ময়মনসিংহে, ঠিক আছে। তো তিনবট নামে জায়গাটা দেখতে গিয়ে উনি যে বাড়িতে থাকছিলেন ওই বাড়িতে এক সাধু পুরুষ থাকতেন আর কি, হ্যাঁ হিন্দু ধর্ম থেকে ওনার হচ্ছে তখন জাত চলে গেছিল এক ঘরা, তার ঘরে কেউ থাকে না, তো উনি আবার সবাইকে হেল্প করে বেড়াইত এবং তার ঘরে বিভূতিভূষণ ছিলেন। যেদিন উনি বাইরে হয়ে যাচ্ছেন ওই বাসায় 3 দিন থাকার পরে, ওই দিন উনি বলে গেলেন যে আপনাদের বাসায় পিচ্ছি যে মেয়েটা আছে ওই মেয়েটাকে একটু যত্ন করে রাখবেন, ও কারোর সাথে কথাও বলে না, খালি সামনে আসে আর চলে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই পিচ্ছি মেয়েটা যাকে ও দেখছে, যার ডেসক্রিপশন দিছে, সে হচ্ছে প্রায় 15-20 বছর আগে মারা গেছে, যার বাড়ি তার মা, তার মায়ের ছোট কাল, এরকম একটা রিলেশন আর কি। তো ওই ওই জিনিসটা আর কি, মানে মৃত মানুষ দেখতে পায় দোষ কেউ কেউ, এবং বিভূতিভূষণ স্বয়ং নিজে দেখছেন। আর আমরা কেন বলি ভূত না,
এবং আমরা কিন্তু আরেকটা স্টোরি পাইছিলাম, যে মনে আছে একদিন একজনকে পাইছিলাম যে ভাই নামে, আমরা অরিজিনাল নামটা দেই,
হ্যাঁ হ্যাঁ,
লঞ্চের একটা ঘটনা, সেই মরা
মানুষের গলার ঘটনা,
তাই না? আসলে এরকম ঘটে, যাই হোক আমাদের জন্য যারা অপেক্ষা করছে তাদের কাছেও নিশ্চয়ই এরকম কিছু আছে।
হ্যাঁ
তো পৌঁছে গেছে, আর চল ওই তো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি সবাই বসে আছে, চল তোরেস্টে গল্প বলো।
এভাবেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই বালিয়ার বংশী নদীর কাছে, যেখানে আমাদের কাঙ্ক্ষিত অতিথিরা আমাদের জন্য অপেক্ষা করছে।
তো এখানে এই মুহূর্তে আমাদের সাথে আছে কামাল ভাই, চল কামাল ভাইয়ের স্টোরি শুনি। কামাল ভাই কোথায় থাকেন, কি করেন?
আসলে আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার 1 নং মাদকপুর ইউনিয়ন কান্দগড় গ্রামে।
আচ্ছা আচ্ছা, ওকে কামাল ভাই, আমরা ডর টিমের কাছে যেটা শুনেছিলাম আপনার, আমরা প্রায় 2-3টার মতো ঘটনা হয়তো শুনেছি, তো আমরা প্রথম একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, যেটা হচ্ছে আপনি বলেছিলেন যে রাতের বেলা কার্ড খেলে আসার সময় একটা ঘটনা ঘটেছিল আপনার, তো আসলে এই ঘটনাটা কি ছিল?
আসলে হচ্ছে কি, আমি এসএসসি পরীক্ষার মাঝামাঝিতেই কার্ড খেলা শিখি, আর আমার যে ঘটনাটা ঘটেছিল সেটা এসএসসি পরীক্ষার পরে। আমি সাধারণত আপনি রাত্রের বেলায় কাঠ খেলতাম, প্রতিনিয়ত যখন কাঠ খেলতাম আমার সমপাঠী বন্ধুরা ছিল, আমাকে খেলার পরে প্রায় সময় ওনারা বাসায় দিয়ে যেত, কারণ আমি সাপের অনেক ভয় পেতাম। তো সাপের যে রাস্তা সেটা দিয়ে আসতে আমার বাসায় লাগে আপনার 2-3 মিনিট, আর আমি যদি সাপকে সেভ করে মেইন রোডে আসি তাহলে আমার বাড়িতে আসতে 5 মিনিট লাগে। তো ওই দিন হচ্ছে কি, আমার কোনো সমকক্ষ বন্ধু মহল আমার সাথে খেলে নাই, যারাই খেলছে আমার থেকে আপনার মনে করেন 15-10 বছরের বড় হবে,
মানে আপনার বড়দের
সাথে খেলছি আমি।
ওকে,
তো এক পর্যায়ে খেলতে খেলতে আমরা প্রায় 12:30 পর্যন্তই খেললাম। খেলার পরে যেহেতু আমাদের অনেক সিনিয়র, আমি তো ওদেরকে বলতে পারি না যে ভাই আমার একটু বাসা আগায় দিয়ে আসেন, তো ওরা যার যার মতো বাসা চলে গেছে, ওদের বাসা বাসাবাসি। তো আমি সাপের ভয়ে করলাম কি, আমি যে 5 মিনিটের যে রাস্তাটা ওই রাস্তাটাকে আমি বেছে নিলাম,
জানি শর্টকাটটা আর গেলেন না।
হ্যাঁ, তো আমি যখন হাঁটতেছি ঠিক রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার পশ্চিম পাশে আপনার রাস্তা থেকে 20-25 হাত দূরে আপনার ভারি, আর ওই ভারি আপনার রাস্তার পূর্ব পাশে ছিল আপনার একটি ওয়াশরুম, যেটা আমাদের গ্রাম্য ভাষা হয়তো অনেকে নাই জানতে পারে, আমি বলি বাথরুম। এটা ছিল টিনের, আশেপাশে বাড়িঘর ছিল বলতে রাস্তার পশ্চিম পাশে বাড়িঘর, তাও আপনার 20-25 হাত দূরত্ব। আর এই ওয়াশরুমের পাশে ছিল একটা পুকুর, আর পুকুরের পাশে ছিল আপনার পারিবারিক কবরস্থান, যেটা আমার এলাকার অনেকে হয়তো শ্রোতা শুনতে পারেন, এটা হচ্ছে হাবদনবাড়ি পারিবারিক কবরস্থান। তো আমি তাৎক্ষণিক আমি বাথরুমের দিকে আমার চোখ যায়, দেখতেছি কি ভাই আমি যে একটা কালো ভুরকা পরে বাথরুমে প্রবেশ করলো। তো আমার মনে হলো বাথরুমে তো কেউ ভুরকা পরে প্রবেশ করার কথা নয়, হয়তো এরা চুর হবে, আমি করলাম কি, ওনাকে ফলো করে আমি যে চুর যেহেতু বাথরুমে একজনই ঢুকলাম, তাহলে আমি তাকে ধরতে পারবো। আমি চিৎকার দিলে হয়তো সে পালা যাবে, যার কারণে আমি চিৎকার দেবে। আমি সাথে সাথে বাথরুমের দরজাটা খুললাম, খুলে দেখি বাথরুমে কি ছিল। কি ব্যাপার, আমার সামনে দিয়ে ঢুকলো, আমি কিছুই দেখতে পারলাম
না। বাথরুমে কি কোনো দরজা আছে না, গ্রামের বাথরুমগুলোতে তো ভাঙা বা পেছন দিকে ভাঙা এরকম কিছু, বেরিয়ে যাওয়ার মতো
বেরিয়ে যাওয়ার মতো রাস্তা ছিল না, একদম সামনে দিয়ে বেরোতে হবে।
আচ্ছা,
টিন একদম ইয়ে ছিল। তারপরে আমি দেখলাম, খুলে দেখি কিছু নাই। আমি ভাবলাম এটা কি না ঢুকে দিকে পালাই গেল, কিন্তু আমি তো দেখলাম ঢুকলো। আমি বিভ্রান্তি করে পড়ে গেলাম, আসলে কি হলো বিষয়টা। পরে একটু আমি হাঁটতে শুরু করলাম, মনে হলো যে আমি পিছে আবার তাকাই, দেখি এটা দেখতে পাই কি। পিছে তাকাইতে দেখি সাদা ভূর্ত করে দাঁড়ানো।
কি অবস্থা দাঁড়ানো?
আমার দিকে তাকাই আছে, কিন্তু আমি পিছে তাকানোর পরে ওরা একদম রাস্তার মিড পয়েন্টে দাঁড়ানো, মানে দাঁড়ানো আমার দিকে তাকাই এসেছে। আমি তাকাইলাম, তখন আমি আবার কনফার্ম হলাম যে এবার চুপ, কারণ হয়তো একই সেম জাতীয় বোরকা পরে আসে না, সাদা করে পরে আসতেই
পারে,
কয়েকজন হয়তো বাড়িটা হবে। তো আমি একটু হেঁটে আমি করলাম, আমি এদেরকে আজকে দেখি ধরতে পারি কিনা। আমি একটা রাস্তায় মুকলেশ কাকা, জানি না মুকলেশ কাকা শুনে কিনা, ওনার দোকান আছে একটা, দোকানটা পাড়িয়ে আমি একটা রাস্তার পাশে একটু লুকাইলাম। লুকাই দেখি কিছু দেখা যায় কিনা, দেখি কিছু কিছু দেখতে পাচ্ছি না। পাশে যেটা একটা জঙ্গল ছিল, বাঘ বলি আমরা, যেটা শিয়াল বাস করতো আগেতে, ওই বাঘের মধ্যে একটা খুব সুস্থ আকারে একটা মেয়ে দাঁড়ানো, মানে আসলে হচ্ছে
বোরকা পরাই,
না না এটা বোরকা পরার না, যে হয়তো বুঝতে পারলাম মেয়ে, তখন আমার মেমোরিতে কাজ করলো যে মেয়ে তো চুরি করতে আসবে না রাত্রের বেলা অন্তপক্ষে। আর তাছাড়া এখন আমি শিউর হলাম যে আসলে এটা চুর নয়, যেহেতু টয়লেটে গেলাম সেটা অদৃশ্যমান হয়ে গেল। পরে আবার সাদা বোরকা তো এখন আবার দেখতেছি যে ইউরোপ আকারে, তখন আসলে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি চিন্তা করলাম পাশে একটা মসজিদ, মসজিদে মুয়াজ্জিন থাকে, আমি মুয়াজ্জিনের সাহায্য নেবো, হয়তো এখান থেকে আপনার 30-40 হয়তো ক্যাচ লাগতে পারে আর কি আমার যাওয়ার জন্য। কোনো চিৎকার দিকে দাঁড়াতে আমি একটু হাঁটতেই দেখি খুব বিকৃতি আকার একটা মহিলা দাঁড়ায় রয়েছে, মানে এই রাস্তার মাঝামাঝি অবস্থা। এখন আমি ব্যাক সাইডে যাইতে হলে দেখা যায় অনেক দূরে
সুন্দর একটা মেয়ে যে দেখলেন, ওটা কি হলো?
ওইটা আমি আর দেখতে পাচ্ছি না,
ওটা অদৃশ্য হয়ে গেছে,
বিকৃতি আকারে দাঁড়ানো। তো আমি এখন ব্যাক সাইডে যাইতে হলে আমি আরো ভয় পাইতেছি, কারণ ব্যাক সাইডে বাড়ি অনেক দূর হয়ে গেছে এখন আমার জন্য। আর মুয়াজ্জিমের রুমটা এখন আমার জন্য খুব কাছে, বা আমার আশ্রয় কেন্দ্র হিসাবে আমি ধরে নিতে পারতেছি। আমি তো চিক খেলতেছি, হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমি খুব চিক খেলতেছি, কিন্তু এই আমার চিক খেলগুলা মনে হইতেছে যে শব্দ হচ্ছে না। তখন আমি শুরু করলাম যে হাঁটি, আল্লাহ যা করে তাই হবে। আমি ঠিক হাঁটতে বরাবরই হইলাম, ওনার 2-3 আমি সামনে যাওয়ার পরে সে অদৃশ্যমান। সেটাই আমি ঠিক ওইখান থেকে এক দৌড় এক মহাদেবের রুমে যাই, গিয়ে মহাদেবকে ডাকতে শুরু করি, কোনো সারা শব্দ কিছুই দিচ্ছে না। পরে আসলে যেটা বুঝতে পারলাম, পরে আমি দেখি সে আজকে আসলে এই যে রুমে ঘুমায় দেয় কাজ, সে বাড়িতে চলে গেছে। আমি সেটা বুঝতে পারলাম, আমি পরে আমার হঠাৎ করে আপনার এই তালার দিকে দল খেলো, দরজায় তালা জোলাবে। পরে আমি এই আমার স্কুলের ভাত, এই ভাত পাড়াইলে আমার বাড়ি, আমি ভাতটা পাড়াইলাম। এইখানে আমার কোনো সমস্যা টমস্যা হয় নাই, কারণ লাইট ছিল স্কুলে, তারপরে আমার বাসার লাইট ছিল। বাসায় যাওয়ার পরই জানেন গ্রামে হয়তো আপনাদের চাপ টিউবওয়েল, তো এটা সাধারণত ঘরে হয় না,
বাইরেই থাকে, উঠানের আশেপাশে।
তো আমি ওইখানে গিয়ে আমি চা মানে টিউবওয়েলে ফ্রেশ হয়ে বাসায় আসলাম। বাসায় আসার আমি একটা কাহিনী বলি, আবার আমার যে ভিল্লিং ঘর, এই ঘরে আমার আম্মু আর আমার ছোট বোন থাকে, আর আমার ফাদারও বিশ্ব জব করেন সিলেটে, ছোট ভাই আপনার উত্তর এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে বিবিএ। তো বাসাতে আমরা দুই, আমার আম্মু আমার বোন ওই ঘরে থাকে। আর আমি এই ঘর থাকার কারণটা হচ্ছে এটা আমার দাদার ঘর ছিল, তো এই পুরো ঘরটাতে আমি থাকি কারণ কাঠ খেলার জন্য। আর আমি ওই ঘর থেকে যদি যাই পর আব্বুকে এসে নক করতে হবে, আবার এত রাত্রে যদি বাসায় যাই সাধারণত।
তার মানে হচ্ছে আপনি এই ঘরে থাকছেন, মানে আপনি সুবিধাজনক সময়ে বের হয়ে যেতে পারেন, আবার আসতে পারেন,
বাসায় ঢুকি। ঢোকার পরে আপনার টাওয়াল দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে আপনার ই করছি, আপনার লাইটটা ভালটা ঝাড়ু রেখে আমি শুয়ে পড়লাম। শুয়ে আছি, ঘুম আসতেছে না, এটা ভাবতেছে ঘুম আসতেছে না। কিন্তু ভালটা থাকলে আমি ঘুমাইতে পারবো না, তাহলে ভালটা অফ করে দিলাম। অফ করার দুই তিন মিনিট অফ করে আমি শুয়ে পড়লাম আমার যথাস্থানে। দুই তিন মিনিট পরে আমাকে দরজা নক করতে, আমি জিজ্ঞেস করলাম কে, ও খুব সাউন্ড দিচ্ছে না, আবার নক করতেছে, বললাম কে, কিছু বলতেছে না, পরে নক করতেছে শুধু। পরে আমি
তখন কি লাইটটা নিভানো,
হ্যাঁ লাইটটা নিভানো ছিল। তো পরে আমি উঠলাম, উঠে আপনি লাইটটা ওই আপনি ঝালাই নাম ঝালাই আপনি দরজাটা খুললাম, দেখতে পারলাম যে আমার গার্লফ্রেন্ড ধারালো। তো এই যে আমার গেটে, বাসার গেটে,
দরজার সামনে না গেটে,
গেটের সামনে দাঁড়ানো। তো আমার চিন্তা হলো আমাদের এই যে অ্যাফেয়ার বিষয়টা আমার ওদের ফ্যামিলি জানতো, চিন্তা করলাম এটা নিয়ে হয়তো কোনো বা ঝামেলা হয়েছে, সে হয়তো চলে আসছে আমার এরকম মনে হয়ে গেছে। কারণ না হয়তো তোমার 20-25 মিনিট লাগে, এত রাত্রে আসার কথা না। আমি করলাম কি, টি শার্টটা বাসা থেকে পরে আসে ঘেটে গেলাম, দেখি সে ঘেটে নেয়। আমার পাশে একটু হাঁটলে একটা পুকুর, সেই পুকুর পার থেকে আবার এখান থেকে দেখা যায় আমারটা তো লাইট, ওইখানে আবার পুকুর পার একটু লাইট স্পর্শ, ও আমাকে নক করতেছে মনে হইতেছে, তারপরে আমাকে ডাকতেছে হাতি সারা করে। আমি গেলাম, পাঁচ হাত হবে, 5-10 হাতের দিকে আমি বললাম নাম ধরে যে কি ব্যাপার তুমি এত রাত্রে কেন, কিছু বলতেছে না শুধু হাসতেছে। আমি কি ব্যাপার তুমি কথা বলো না কেন, ও হাসতেছে, পরে বলে যে তুমি আসো। কিন্তু ওই সুরটা ভাই আমার গার্লফ্রেন্ড এর মতো মনে হলো না আমার। আর আমার তখন মনে হইতেছে যে আমার গার্লফ্রেন্ড তো আমার বলতো কি কারণে আসছে, ও আসো কিছু বলতেছে না, আমি কি ব্যাপার তুমি বলো। তারপরে আবার আমি এখন ভয়েসটা শুনতে চাইতেছি কথা বলছে, আমার কিছুই বলতেছে না, তুমি হাসো বলো না। তখন সে হাঁটতেছে, হাসতে হাসতে হাঁটতেছে, যখন আমি স্টেন হয়ে গেলাম সে স্টেন ওই জায়গায় বসে গেল,
মানে আপনি দাঁড়িয়ে গেছেন
আর
ওই জায়গায় এসে বসে গেছে।
তো বিষয়টা আমার কাছে তখন মনে গেছে যে আসলে কি সে আমার গার্লফ্রেন্ড কিনা, আমি তখন মানে কনফিউজের মধ্যে আছি যে আসলে
কনফিউজ হয়ে গেলাম।
তারপর আমি করলাম কি, আমার ফোনটা ব্যাগ করলাম, আমার গার্লফ্রেন্ডও ফোন দিচ্ছি আর রেসপন্স করতেছে না। আমি দুইটা কল দিলাম, তাৎক্ষণিক সে বসে গেছে জায়গায়, কিছু বলতেছো না। তা আমি আবার ফোন দিচ্ছি, আমি কি ব্যাপার তুমি কথা বলতেছো না কেন, কি হয়েছে, কি ঝামেলা হয়েছে, আমি কিন্তু অনেক সন্দেহ রাখতেছি আসলে আর কিনা। তারপর আমি তিনবার যখন
এইদিকে ওর সাথে কথা বলে যাচ্ছে না, আরেকদিকে ফোনও
দিচ্ছে, আমি থার্ড টাইম ফোন দিলাম, সে রেসপন্স করলো। বলার পর আমি ফোনটা ধরে বললাম যে তুমি কোথায়, তো ফান করে বলতেছে আমি তোমার পাশে, আমি আসলে তো পাশে, তো আমি তো পাশে, মানে তো তুমি পাশে, তোমার আমি ডাকতেছি তুমি শুনতেছো না কেন, তো তুমি আমি শুনতে আমি শুনতেছি না, আমি তো শুনতেছি, বলো কি বলবো, ঠিক এরকম করে বলতেছে সে। ওই মুহূর্তে আমি কথা বললো তো আমি তার শব্দ পাচ্ছি না, যেহেতু সে আমার থেকে 10-7
সামনে
শব্দ, আবার ওর কথা যেরকম আকার কথা বলতেছে আমি শব্দ পাওয়ার মতো মায়া, বুঝতে পারছেন। তারপরে আমার চিন্তা করলাম এয়ারফোনে কথা বলে, তো মোবাইল হাতে নিয়ে তো দেখতেছি না, আমি কি হেডফোনে কথা বলে নাকি, আমি কি তুমি বলো তো সত্যি করে, আরে কি অবাক তাই না, আমি আসলে তোমার পাশে বলাতে আমি আগে ফোনটা রেখে দিয়েছি, তাহলে একটু পাশে হলে তুমি কথা বলো না কেন। ওই মুহূর্তে আমি ভ্যাক করতেছি, ওই ওই লোকটা আমার বলতেছি কি ঝামানা ঝামানা, বললো হাসি দিয়ে সে হাঁটা শুরু করলো, আমার গার্লফ্রেন্ড আবার আমাকে ফোনটা ভ্যাক করলো।
আপনার সামনে যে ছিল সে বলতেছে ঝামানা বলে
হাঁটা শুরু করলো। আমি আমার ভ্যাগে যখন ফুললাম, আমার গার্লফ্রেন্ড ঠিক ওই মুহূর্তে ফোন দিল, কি হয়েছে তোমার এত রাত্রে ফোন দিয়ে, তুমি আমার জিজ্ঞেস করো যে আমি কোথায়, এই তোমার কি মাথাটা ঠিক আছে, কে তুমি তো আমার পাশে বলছো, আসলে তো তুমি আমার পাশে, এইটা আমি দেখতেছি তোমার 10-15 মিনিট কত তুমি দুষ্টামি করো না, তো ওরা বলতেছে আমি এই তো সত্যি। পরে আমি বললাম ওই যে পুকুর বার তুমি হাঁটতে যেতেছো, তুমি এত রাত্রে কেন আসলে, আর আমাকে বলতেছো না কাহিনীটা কি বলো তো, হ্যাং তুমি বাজেটা যে বলতে শুরু করলাম, বললাম কি বলো আমি তো বাসায়,
তোমার মানে ভয়।
ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা, অধিভূতির ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন, শুনছেন ডর ABC রেডিও FM 89.2। আমি আরজি কিপ্রিয়া এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে, সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান, আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন ডর ABC রেডিও FM 89.2 এ আজকে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড লোবান, এই হচ্ছে আমাদের টিম। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই, এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন, কামাল, নাজমুন এবং মাসুদ। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892, এই নম্বরে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
বাসায় যাওয়ার কোনো সমস্যা নেই। পরে আর কথা বলতে আমি ঠিকই বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমি আসলে বুঝতে পারলাম এটা অন্য কিছু। তো পরের দিন যে ব্যাপারটা হলো কি, পরের দিন এই ব্যাপারটা আমি যাদের সাথে কাজ খেললাম, এক সিনিয়র পার্সন ছিল, অনেক জিজ্ঞাসা করলাম, তো ভাগে না এটা আমার চোখেও পড়ছে, আসলে এই জায়গায় একটা কিছু থাকে এটা নিয়ে।
তো আপনাদের এই জায়গাটার মধ্যে এমন কি এমন অতীতের কোনো ঘটনা আছে, কোনো মেয়ে সুইসাইড করেছে বা কোনো ধরনের কোনো কিছু হয়েছে?
আসলে এই জায়গাতে এইরকম সুইসাইডের কোনো ঘটনাই ছিল না।
আচ্ছা।
কিন্তু ওই যে আমার মামা চোখে পড়ছে, আর এর একটু সামনে থেকে মানে ঝিল জাতীয় নাকি কিছু আছে, আমার এই একটা ফ্রেন্ডের বড় বোনকে আপনার মানে ধরছে বলতে কি এদের কাছে নাকি ভর করছে।
আচ্ছা, এখানে
ভর করার পর আপনার ওই যে হুজুর টুজুর দিয়ে আসে না, এগুলাকে আপনার আসন নামায়। তো আমার ফ্রেন্ডে আমাদেরকে আবার দিয়ে গেছে, কারণ অনেক ধৈর্য রাখতে পারে না। তো ওই ফ্রেন্ড হুজুর যখন আপনি মরিচটা কি দিয়ে রাখি, রাখের মধ্যে ঢলা দিয়ে এদেরকে বাহির করে, তো হুজুর বলতেছে যে তুমি ওদেরকে ধরলা কেন, ওই মেয়েটা ধরলা কেন, যখন ওয়াশরুমে যাইবো ওরা একটা সিগন্যাল দিছে যে আমি এই জায়গায় আসছি, অর্থাৎ আমি বাসের পাতা খুব দূরে দাঁড়াইছি, সে করলো কি আমার পাড়া দিয়ে বাথরুমে গেল, যার কারণে ওরা আমি ধরছি। তো তুমি এই জায়গায় বসে কেন, তো আমাদের এটা স্থান। তারপরে হুজুরে বলে ছাড়ার জন্য, যখন ওরা ছাড়বে না, যখন হুজুর ডাকের মধ্যে গিয়ে মুস পড়ায় ঘুরার দিতেছে, পরে ওরা ছেড়ে গেল। ছাড়া গেল বলতে কি, দেখেন ভাই অবশ্যই হয়তো অবাক হয়ে যাবেন, ঘটনাটা এরকম, ঘর থেকে যখন বললো যে ছেড়ে দিবে, ডাকে হাত দিয়ে রাখি এরকম টাইপের কথা বললো হুজুর, যখন বললো ঠিকই সে উচ্ছা ইচ্ছা কিন্তু না, আমরা 5-7 জন বললাম একটু করে ওরা ধরে রাখতে পারি না, ও মানে উঠাই যা একটা মেয়ে।
এখানে যেটা একে ধরেছিল। ওকে, যাই হোক কামাল ভাই, আপনার প্রথম যে ঘটনাটা শুনলাম আমরা, মানে মোটামুটি বেশ ভালো একটা ঘটনা আমরা বলতে পারি। তো এরকম ঘটনা আমরা পেয়েছি যে খুব কাছের কিছু মানুষের রূপ ধারণ করে এসে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সামহাও আপনারা সেই জায়গায়, আপনি যদি পুকুরের পূর্ব পারে যেতেন তাহলে হয়তো বা বোঝা যেত যে
আসলে
কি ঘটছে, এবং হয়তো বা তখন সেই ঘটনা শোনার জন্য আপনাকে সামনে পেতাম কিনা সেটাও সন্দেহ।
হচ্ছে কি ভাই, পুকুরের পূর্ব পারের ব্যাপারটা আগে বলে ফেলি, এখানে আমাদের একটা হিন্দু পড়াইছিল, বুঝছেন?
আচ্ছা।
আমাদের বাড়ির এক একটা আছে বিলি হিন্দু আছে, তো আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো না। ওই তিশাল পুকুরের পূর্ব পাশে আর একটা তাল গাছ আছে, আমাকে কিন্তু বিয়েটা ওই পুকুরের পূর্ব পাশ দিয়ে দিয়ে যেতে চাইছিল।
আচ্ছা আচ্ছা,
হয়তো তাৎক্ষণিক আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে আমি ফোন দেওয়াতে হয়তো আমি
যাওয়া হয়নি। যাই হোক, তো কামাল ভাই, এরপরে আরো একটা ঘটনা আপনার আছে যেটা আমরা শুনেছিলাম ডটিমের কাছে, সেই ঘটনাটা কি ছিল একটু শুনি।
এটা আমি মানে নিজে যখন শুনি তখন আসলে আমি কিছু বুঝতেছি না, আমি বুঝি না, তখন আমার বয়স হয়তো 5-6 বছর। আর এই ঘটনাটার সাথে জড়িত হচ্ছে আমার মা, আমার বোন আর আমি। আমার মায়ের সাথে হচ্ছে কি, আমরা যে বাড়িটা এখন বাস করি সেটা আমাদের নতুন বাড়ি, মানে আমাদের গ্রামের পপার জায়গায় বলা যায়। পুরান বাড়ি আমাদের বংশগত যারা আমার চাচা টাচারা থাকতো ওরা পুরান বাড়িতে থাকতো। তো আমার মার সাথে আমার বাবার হাতে কিছু নিয়ে একটা তর্ক বিতর্ক বা ঝগড়া টাইপের কিছু একটা হয়েছে রাত্রিবেলা, সাধারণত বুঝতে পারছি যেটা 10:30-11 দিকে। তো আমার আম্মু করল কি যে বিচার দিতে যাবে যে এরকম ঘটনা কেন করে, মা আবার ভুল কেড়িয়ে যাইতে চাইতেছে ওই বাড়িতে। একটা ঘটনাটা হবে আপনার 96-97, এত ইলেকট্রিসিটি ছড়াই ছিল না, যার কারণে আপনি অন্ধকার ছন্দ ছিল, আর আপনার টর্চটা তখন খুব কমই হয়ে যেত, এখন তো বিভিন্ন জাতীয় টর্চ ইউজ হয়, তখন ওই টর্চটা ছিল
আপনার
হারিকেন জাতীয় তেলের ইদা আপনার জলে, ওই হারিকেনটা নিয়ে আম্মু বের হয়েছে আমার বউর সাথে, আমিও সাথে যাইতেছি। এটা হচ্ছে কি একটা তিন পুকুরের কাঁদি বলে, তিনটা পুকুরের কাঁদি,
কাঁদি মানে
তিনটা পুকুরের মোড়।
আচ্ছা, ওই ওখানে ওই মোড়টাতে তিনটা পুকুরের কোন না কোন ভাবে কাছাকাছি তিনটা পুকুর,
তিনটা পুকুর উল্লেখ হবে। আর আগে বলি আমার একটা চাচার এই জায়গায় মাসছে,
মানে
মাসছে বলতে আপনার এই যে আমার চাচার দোকান ছিল, আমি আগে বলে রাখি ওনার আপনার চায়ের দোকান ছিল।
আচ্ছা,
ওই ওনার চায়ের দোকানে যে দুধের হর হয় না ভাইয়া, এই দুধের হর, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে যাইতেছিল এই রাস্তাটার মধ্যে
দিয়ে,
এটা হবে রাত্রে 11:30-12 পর। উনি একটু শক্তিশালী এবং সাহসী ছিলেন, প্রচন্ড সাহসী এবং শক্তিশালী ছিলেন। হলদিয়া যাওয়ার পথে এরা এদের প্রতি একটু ওই হরতাল প্রতি এদের লুট ছিল, তো ওদেরকে বিভিন্ন ভাবে পথ ভ্রষ্ট করতে চাইল। হাঁটতে যেতেছে চাচা হর ছাড়ে না, কোনো কি হর দিতেছে না। পরে ওনারা একজন সাউন্ড করে বললো যে তুই তো হরটা রেখে যা, তুই তুই বাড়িতে যেতে পারবি। চাচা হর দিবে নাই কোনো মতে, ওরা ওরা সামনে একদম ফেয়ে গেল ওই জিনিসটা। এটা আমার শোনা, আমি আমার চাচারও দেখিনি পরে সূর্য যেটা, তারপরে হর ধেড়ে না দেওয়াতে চাচার সাথে আবার জোড়াজুড়ি করলো চাচা, হরটা জোড়াজুড়ি করে কেমনে কেমনে নিয়ে আসে বললো বাড়িতে। আসার পরে এবার হরটা সম্ভবত খাইছিল, যাই হোক বা যাই হিসাবে পরের দিন চাচার জ্বর উঠছে, আর দুটি তিন দিন পরে সে মারা যায়। এবং দুদিনের পানি টানি দেওয়া হচ্ছে রাখতে পারে না, পরে হুজুর যেটা বললো যে ওরা এরকম করাতে হরটা খাওয়া খাইছো তো,
আপনারা যাচ্ছিলেন তখন
সাধারণত ভাই হলো কি তিন রাস্তার পুকুরের মুড়িতে এমনিতে সাপ থাকে, তো যাকে আমি বলি আমি যখন রাস্তা দিয়ে মানে যাচ্ছি যে রাস্তাটা আমি তো জানি না, পরে সূর্য এখনো আমরা রাস্তা দেখি, ডাইডে একটা পুকুর আগে একটা পুকুর পিছনে ফেলে আসা পুকুর, অর্থাৎ রাস্তা দিয়ে যাচ্ছে আর এই রাস্তার মাঝে আপনি হচ্ছে কি বড় বড় আম গাছ, একটা খাল আছে খার সাথে মানে পুকুরটার পানি খাল 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 ইয়ে আর কি আছে পাশের ইয়ে আসে, ওই পুকুর পারে বাস আসে না বাজার আসে। তো হাঁটার পরে আসলে আমার আব্বু যেহেতু চাকরি করতে ছিলেন, আমরা ছোট তো আমাদের বাজার খরচ এই জাতীয় কিছু লাগে, যেহেতু আমরা পুরান বাড়ি থেকে চলে আসছি নতুন বাড়িতে। ফুকুট বললে একজন লোক একদম মানে শীতের রাত্রে ছিল, চাদর দিয়ে বসে রয়েছে, তো উনি আবার এই যে পুকুর পারে উনি তো আবার পুকুরে যে মাছটা সে মধ্যে চাষ করতো, তা আমার মা আবার ডাকতেছে।
এটা কি ওই যে তিন রাস্তার যে মোড়টা বললেন ওখানে কি তিনটা পুকুরের যে মাথা যেখানে,
হ্যাঁ তিনটা পুকুরের মাথা একটু সামনে উনি বসা, আমরা অবস্থান করতেছি
তিন পুকুরের মাথা
মাথায় উনি একটু সামনে। আমার মা বলতেছে উনিকে ডাকতেছে এই খুকন খুকন, এমনি করে দুই তিন দিন ডাকতেন, ডাক দেওয়ার পরে উনি উঠে দাঁড়াইলো, দাঁড়া একটু হাঁটতে শুরু করলো, কিছুক্ষণ পরে আমার কুকুরকে দেখতেছে না, কুকুর একটা দেখতে পাচ্ছে সাদা কুকুর দেখতে পেল, কুকুর হয়ে গেল আমার আগাইতে থাকলো, তো কুকুরটা হইলে কি আমাদের দিকে ভোগ করতেছে, আমার হচ্ছে কি এটাকে মানে সরানোর জন্য করি, হাত দিয়ে নাড়াচাড়া করতেছে আর কি, যেটা বললো। কুকুরটা কিছুক্ষণ পর আব্বা একটু আগাতেই এটা ভিলাই রূপ ধারণ করে ফেললো, এবং ভিলাই রূপ ধারণ করে আমাদের চতুর্পাশ দিয়ে ঘিরে ফেললো। আম্মু মানে একটু শব্দ করলো, আশেপাশে একটু বাড়ি ছিল দূরে, শাকাউত বলে, শাকাউত বললে ঢাক দিল। তো ঢাক দেওয়ার পর আমার ভুলে কিছু বুঝতেছে না, আমার ভুলে পরে চিৎকার করে দিল, এতগুলো বিলাই দেখে চতুর্দিকে আমার ভুলে চিৎকার দিয়ে দিল। শিক্ষার দিকে পরে আম্মার সকাল সকাল ডাকতেছে, কিন্তু এগুলা সরতেছে না, এগুলা মনে হচ্ছে যে একটু একটু করে চেপে আসতেছে। জায়গাটা মানে বড় ছিল প্রথমে, এখন মনে হয় যে ক্ষুদ্র করে আমাদের চতুর্দিকে ঘিরে আসতেছে। পরে আমার বোন চিৎকার দিতেছে, বোন চিৎকার সাথে সাথে আমিও চিৎকার দিলাম, আমার মা হয় চিৎকার দিয়ে দিছে, অলরেডি হয়তো কারো শব্দ গেছে তখন কানে। উনিরা ঘরে যখন ঘর থেকে ভেড়ে টর্চ নিয়ে আসলো, এগুলো আর কিছুই দেখতে পেল না। আমার মা পরের দিন জল উঠে গেল এই ঘটনাটা দেখে, আমাদের নিজের হুজুর থেকে পানি পড়া টোলা এটি দিল। এর আগে আমি একটা ঘটনা বলে গেছি, আমার চাচারে মারছিল এই রাস্তার মধ্যে, পরে হয়তো বসে অনেকে বললো যে এটা হয়তো অন্য কিছু মনে হইল। পরে পরের দিন যখন আমরা খুকুরকে এই ঘটনাটা জিগাইতে গেলাম, খুকুর অসভ্য, খুকুরের জায়গা ছিল না, তখন বোঝা গেল আসলে একটা খুকুর ছিল না।
তার মানে খুকুর আসার পর, খুকুর যখন আসছে তখনই কিছু একটা আসছে সাথে,
হতেই
পারে না। ব্যাখ্যা হবে কিভাবে, মানে একটা এই ধরনের একটা জিনিস এভাবে ট্রান্সফরমেশন অফ মানে ফিজিক্যাল স্ট্রাকচার,
এটা তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা আমি আর তুই শুনছি, আমরা কিন্তু চোখে দেখি না, আমাদের কাছে অনেকটা অবিশ্বাস্য মনে
হয়,
মানে এটা কি সম্ভব নাকি, এটা সিনেমাতেই দেখি, কিন্তু হয়তো বা সত্যি সত্যি যদি ঘটে থাকে যাদের সাথে ঘটেছে কিংবা ঘটছে, আই থিঙ্ক এটা তাদের ছাড়া আর কেউ বিষয়টা ওইভাবে বিশ্বাস করতে পারবে না।
আসলে ভাই এই যে ঘটনাটা আপনারা বলতেছেন মানে অবিশ্বাসযোগ্য, এই ঘটনাটা আমি যখন ছোট তখন ঘটনাটা ঘটে, পরে যখন আমি মেস ওয়ান মোটামুটি বুঝে পরীক্ষা দিই তখন যখন শুনছি তখন আমার কাছে সেটা অবিশ্বাস মনে হয়েছে। যখন আমি নিজে ফিল করলাম একটা জিনিস, আপনাকে বললাম এর আগে একটা কাহিনী, তখন আসলে বুঝতে পারলাম যে এই জাতীয় কিছু আসলে আছে।
আসলে আমি এই জিনিসটা নিয়ে মানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, অনেকেই আমাকে ইনবক্স করে একটা নিউজ যে ভাইয়া ডরে যে গল্পগুলো বলা হয় এগুলো কি সত্যি। তো আমি তাদেরকে আর কোনো উত্তর খুঁজে না পেয়ে একটাই কথা বলি যে যাদের সাথে ঘটনাগুলো ঘটছে তাদের কাছে ঘটনাটা সত্যি এবং আমি তাদেরকে বিশ্বাস করি, এছাড়া আমি আর কি বলতে পারি।
আচ্ছা মানে সত্যি কি মিথ্যা এগুলো একটা কথা বলছি না, অবিশ্বাস্য মনে হচ্ছে না। তো একটা ঘটনা তোরে বলি যে একটা অবিশ্বাস্য মনে হতে পারে তোর কাছে। একটা গ্রাম আছে কাজাকিস্তানে,
আচ্ছা
উত্তর কাজাকিস্তানে গ্রামটা, গ্রামটার নাম হচ্ছে কালাচি। এই গ্রামটার মধ্যে গিয়ে তুই জানিস যে মানে মানুষজন হঠাৎ হঠাৎ ঘুমায় যায়,
মানে নিজেদের অজান্তেই,
নিজেদের অজান্তেই হঠাৎ হঠাৎ ঘুমায় যায় যে কোনো মুহূর্তে, বাচ্চা থেকে শুরু করে পূর্ণ বয়স্ক প্রত্যেকেই হঠাৎ হঠাৎ করে ঘুমায় যাচ্ছে, এরকম একটা গ্রাম আছে। এটা কি তোর মানে এটা কি তোর কাছে বিলিভেবল মনে হচ্ছে? ঘটনাটা এমন হয়েছে যে গত প্রায় এক দশক যাবত বা আরো একটু কম সময় যাবত এমন হচ্ছে যে ধর কেউ কোনো কাজ করছে ইয়ে করছে, হঠাৎ সে ঘুমায় গেছে, সে বলতে পারে না, এবং তারা পরে ব্যাখ্যা বলছে যে ঘুমের মধ্যে তারা এমন কিছু দেখেছে যে যেটা হ্যালুসিনেশন হতে পারে কিংবা বাস্তবে ঘটা সম্ভব নয়, এমন কিছু দেখছে, সেটা বাচ্চা হোক কিংবা পূর্ণবয়স্ক হোক। এবং ঘটনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে গ্রামটাকে এখন খালি করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, গ্রামের মানুষজন এখান থেকে ডাইভার্ট হয়ে আশেপাশের অন্যান্য গ্রামে চলে যাচ্ছে। এবং একটা ধারণা করা হচ্ছে, যদিও এটা নিয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি, যে প্রায় দুই দশক যাবত এই গ্রামটার কাছে একটা ইউরেনিয়ামের খনি আছে, এটার কারণে কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না।
আমার কিন্তু এটা মনে হয়েছে যে কোনো একটা টাইপের মানে কেমিক্যাল ইনভলভমেন্ট এখানে আছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওখানের মাটি এবং পানি পরীক্ষা করে দেখা হয়েছে এখানে ইউরেনিয়ামের বিপজ্জনক মাত্রায় উপস্থিতি নাই।
পানিতে যদি মাটিতে যদি না থাকে তাহলে এটার কারণ,
এটার কারণ তখন তো অদ্ভুত হয়ে গেল। সেটাই, যেটা আমরা ধরছিলাম যে অনেকেই ধরছিল যে ইউরেনিয়ামের যে খনি আছে সেই রাসায়নিক প্রভাবে হয়তো এটা হতে পারে, কিন্তু সেই জন্য পরীক্ষা করা হয়েছে। এখানে একটা রিপোর্ট বেরিয়েছে যে ওদের মাটি ওই গ্রামের এবং পানি পরীক্ষা করা হয়েছে যেখানে ক্ষতিকর মাত্রায় কোন রকম ইউরেনিয়াম নেই, তো সেক্ষেত্রে উত্তর কি হতে পারে? এটা কি কখনো বিশ্বাস করা সম্ভব যে একটা গ্রামে কিছু মানুষ কাজ করছে হঠাৎ করে তারা ঘুমায় গেল, এবং এই ঘটনা হচ্ছে যে ঘুমায় যাওয়ার দুই তিন দিন পর্যন্ত হয়তো ঘুমায় আছে, এরকম অবস্থা চলতেছে? তো এটা যদি আমরা কেউ চোখে না দেখি, এমন ঘটনা আছে পুরো পৃথিবীতে যে যেটা চোখের সামনে ঘটলেই একমাত্র বিশ্বাস করার মতো। যাই হোক, অনেক ধন্যবাদ কামাল ভাই যে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন। তরুণ ভাই অঞ্চল পরবর্তী স্টোরির দিকে যাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গত দুই সপ্তাহ যাবত যেটা দেখতে পাচ্ছি আমার কথা একটু নাকে বেজে যাচ্ছে, ঠান্ডার সমস্যা। আজকে কামাল ভাইকেও দেখলাম বেশ কয়েকবার ঠান্ডার মধ্যে ভুগছেন, তারপরও এত শীতের মধ্যে আপনি আমাদের সঙ্গে আছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় কিছু।
অনেক বড়,
অনেক ধন্যবাদ কামাল ভাই। এবার চল পরবর্তীতে যে আছে তার পরিচয়টা জানি।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি, এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি? ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট। অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আরজি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান, বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম। আজকে অন দ্য স্পটে কামাল, নাজমুল এবং বাসন্ত জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ঠিক 12:06 আমরা আবারও ফিরছি।
আর অদ্ভুত ঘটনা এরকম কিছু পাই কিনা আরো একজন যে আছে তার কাছ থেকে দেখি।
ভাইজান আপনার নামটা বলুন একটু।
আমার নাম মোহাম্মদ নাজমুল আহসান, আমি ঢাকা মহাপুর থেকে এসেছি।
আপনি পড়াশোনা করছেন এখন?
হ্যাঁ।
কোথায় পড়াশোনা?
মহাপুর কেন্দ্র কলেজে সেকেন্ড ইয়ারে পড়তেছি।
আচ্ছা আচ্ছা। আপনি বিশ্বাস করেন এইসব ঘটনায়, ভৌতিক ঘটনা?
হ্যাঁ, আগে বিশ্বাস করতাম না, তবে যখন আমার 5-6 বছর তখন থেকে জিনিসটা আমার মার সাথে এমনকি আমি এসব নিজের চোখে দেখেছি, তারপর থেকে বিশ্বাস করেছি।
এই ধরনের ঘটনাগুলো তো আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেছেন নিশ্চয়ই?
হ্যাঁ, শেয়ার করেছি।
আপনার বন্ধুরা কজন বিশ্বাস করেছে যদি একটা পার্সেন্টেজ জিজ্ঞেস করি?
বন্ধুরা সবাই, ওরা তো বলে না যে জিনিসটা বিশ্বাস করছে কি না, তবে ওরা সবাই স্টোরিটা মনোযোগ দিয়ে শুনে এবং তারপর কিছুটা মানে ভয় পায়, জিজ্ঞেস করে যে কিভাবে কি হয়েছে না হয়েছে আর কি, আমাকে ওদের মনে কোশ্চেন গুলো জাস্ট জিজ্ঞেস করে।
এরকম বিশ্বাস অবিশ্বাসে ভরা অনেকগুলো মানুষ আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছে। চলুন আমরা শুনি আপনার আপনার বিশ্বাসটা আসলো কিভাবে, বা আপনার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা আপনার মনে হয়েছে সেটা দিয়ে আমরা শুরু করি।
আচ্ছা ফার্স্টে বলি, যেহেতু আপনি বলেন বিশ্বাসটা আসছে কিভাবে, তো সেটা যদি বলি তাহলে আমি ফার্স্ট আমার ঘটনাটা বলতে চাচ্ছি।
আপনার মায়ের সাথে ঘটে?
হ্যাঁ হ্যাঁ, মায়ের সাথে। আমি কিভাবে বিশ্বাস করলাম?
আচ্ছা,
তো আমার মায়ের সাথে একটা মানে জিন ছিল, তো জিনটা অনেক ইটি করার পরে দেখছে আমি অত কিছু জানি, আমি ছোটবেলা থেকে ঢাকাতে থাকি, মার থেকে আমি আলাদা। তো একদিন আমি আমার বাড়িতে যাই, তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে মা দেখি অসুস্থ, মানে মাথা ব্যথা এবং ওনার শরীরে একটা পেন, যে পেনটা হচ্ছে সারা শরীর মুভ করে, মানে একদম পায়ে আসে, একদম মাথায় আসে,
ব্যথার কেন্দ্রটা সারা শরীরেই ঘুরতে থাকে, কখনো হাতে ব্যথা কখনো পায়ে ব্যথা,
মানে এটা অনেক ডাক্তার দেখানো হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো লাভ হয় না, অনেক ওষুধ টুষুধ খাইছে কোনো লাভ হয় না। পরমুহূর্তে তো আমি দেখতেছি মায়ের এরকম সমস্যা, তো আমি আবার ছোটবেলা থেকে ভালো দোয়া টোয়া পড়তাম আর জানি, তো যাই হোক তখন আমি দোয়াটা পরে মা এসে আমি ফুটো দিতেছি, ওটা যাচ্ছে না। তো আমি এক সিস্টেম করলাম, আমার এক হুজুর বলছিল যে কারো যদি এরকম যদি ব্যথা ব্যথা হয় তাহলে হাতের মধ্যে ফু দিয়ে তো সে জায়গাটা ধরে দেয়, আস্তে আস্তে উপরের দিকে যাবা, তাহলে ব্যথাটা হয়তো ভ্যানিশ হয়ে যাবে। তো আমি এরকম ভাবে মানে পড়তে লাগলাম, আইতুল কুরসি সহ আমার যেসব দোয়া টোয়া সেগুলো পরে আমি ফু দিতে লাগলাম, তো এক মজা মানে ব্যথাটা মাথায় উঠছে।
আচ্ছা,
মাথায় ওঠার পরে পরে আমি যখন মাথায় যখন হাতটা দিছি তখন আমার মা অন্যরকম সাউন্ড করে আসে, চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে ওঠার পরে আমার বলতেছে বলতেছে তরে দোয়া তরে সব আমার কোনো কিছুই করতে পারবে না, বুঝছস, তরে দোয়া কিছু, তো আমি ভয় পেয়ে গেছি, তো আমি লাফ দেওয়ার নিচে নামছি।
কথাটা আপনার মা বলছে?
হ্যাঁ, আমার মা বলছে।
আপনি কি আপনার মায়ের কণ্ঠস্বরের মধ্যে কোনো পরিবর্তন পেয়েছেন?
কণ্ঠস্বরটি একটু অন্যরকম চেঞ্জ ছিল,
মায়েরই কণ্ঠস্বর কিন্তু একটু
ব্যতিক্রম ছিল কণ্ঠটা। তো আমি ভয় পেয়ে নে, তো আমি নিচে ফ্লোরে দাঁড়াইছি, তো আমার আব্বা বলেছে ভয় পাস না। পরবর্তীতে আমার মা আমার বলতেছে বলেছে তোর এসব আমার কোনো কিছু হবে না, এর আগে কত বড় হুজুর টুজুর কত বড় ওঝা টুজুর আমার কি করছে তারা কিছু করতে পারে না, তোর এই সামান্য দু আমার কিছু করতে পারবে? পরে আমি তো ভাই খুব ভয় পেয়ে গেছি, এত ভয় পেয়ে গেছি আমি বলার মতন, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল তখন, মানে ভয়ে তো আমার শুধু হাত পা কাঁপতেছে এই কন্ডিশনটা দেখে। অ্যাট ফার্স্ট তখন বিশ্বাস করবেন না, আমার চোখগুলো এত বড় বড় হয়ে গেছিল এবং ওনার যে বিহাতটা মানে আমার কাছে এত ভয় লাগছে, বললাম
আগে কখনো এই ধরনের বিহেভ করেছে?
না না, কখনোই না, আমার সাথে কখনোই না, আমার ফ্যামিলির সাথে কখনো। আমার
কিন্তু ওনার বাবার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে তিনি জানেন,
আমার বাবা জানে, আমার বাবা জানে যে আসছে, আমার বাবা অনেক ট্রাই করছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওজা টোজা এইসব এনে। তারপরে বর্তীতে মা আমার ওসব কথা বলতেছে, ওসব কথা বলার পরে মা আমার বলতেছে যে তুই চলে যা, তুই চলে যা, এই রুমে থাকবি না, এই রুমে থাকবি না। তো আমার আব্বা বলতেছে কি যে তুই কোনো কথা বলিস না, তুই যদি কথা বলিস তাহলে আরো বেশি যেতে যাবে, তো তখন বলতেছে যে তুই বাইরে যা। পরে আমি বাইরে গেছি, পরে বাইরে যাওয়ার পরে যাই হোক আমাদের গ্রামে একটু পাশে একটা লোক আছে, তো ওনাকে ডেকে এনে সেটা ঠিক করছে। এখান থেকে আমার মূলত বিশ্বাসটা শুরু যে জিন ভূত বলতে কিছু একটা আছে। তার পরমুহূর্তে আমি যখন আমার নেক্সট একটা কাহিনী বলতেছি,
আপনার মায়ের এই রিয়াকশনটার পরে আপনার কি আপনার মায়ের আশেপাশে থাকতে ভয় করেনি, মনে হয়নি যে কখনো এই ধরনের ঘটনা আবার ঘটবে?
আসলে তো মা ভাই অনেক আপন, ঠিক আছে, আমি পরবর্তীতে ভয় পাইছি।
ঘটনাটা কি এখনো কি আপনার মায়ের সাথে কি এটা আছে?
এখনো আমার মায়ের সাথে এটা আছে, তবে এটা দূর থেকে দৃষ্টি করে, যেটা বলছিল আমাকে ও যারা যেটা দূর থেকে দৃষ্টি করে, হয়তো বা মাঝে মাঝে মার পেন হয়, আমার মার নিষেধ আছে মরা বাড়ি যাওয়া নিষেধ, বা বাচ্চা হইলে 40 দিন যেতে পারবে না সেখানে, সেখানে গেলেই বিভিন্ন ধরনের প্রবলেম, মাথা ঘুরানো এসব প্রবলেম গুলা। তো এখন মনে করেন যে প্রবলেমটা নাই, তবে মাঝে মধ্যে আর কি ফেস হয় যদি কোনো মরা বাড়ি বা যেটা বলে গ্রামে ছুটি বাড়ি, মানে যেটা বাচ্চাটা হয় ওই ওইসব ধরনের বাড়িতে গেলে প্রবলেমটা হয় আর কি।
আচ্ছা, এবার আপনার ঘটনায় আসি, যেটা আপনি তো বিশ্বাস তো করে ফেলেছেন, তো এরপরে সেই বিশ্বাসটা আরো প্রবল ভাবে জেগে ধরেছে আপনাকে কিভাবে?
হ্যাঁ, সেটা জেগে ধরা আমি টাঙ্গাইল ক্যাডেট কোচিং, তো ওখানে পড়া অবস্থায় আমি আবাসিকে থাকতাম, তো ওখানে তো ডে কেয়ার স্টুডেন্ট ছিল, দরিকুল নামে একটা ভাই ছিল, তো সাইকেল দিয়ে ওই টাঙ্গাইল স্টুডেন্ট মধ্যে একটা নদী আছে, ছোট একটা নদী আছে, যারা টাঙ্গাইল থেকে শুনতেছে তারা হয়তো জানে জিনিসটা, তো নদীটা আছে, তো নদীটা ওখানে একটা লাশ কাটা ঘর আছে পুরাতন, আশেপাশে জঙ্গল টঙ্গল ছিল।
লাশ কাটা ঘর মানে ওখানে লাশ কাটা ঘর কিভাবে?
মানে ওখানে লাশ কাটতো একটা, মানে
হসপিটাল ছিল
না, হসপিটাল ছিল না,
তাহলে
তবে এমনি একটা ঘরের মতো ছিল, সেখানে লাশ কাটতো আর
কারা কাটতো?
এখানে ডোমেরা কাটতো লাশটা।
কি জন্য কাটতো? মানে লাশ গুলো পেতো কোথায়?
লাশ গুলা পেতো ওইটা মূলত মানে মেডিকেল থেকে হয়তো ট্রান্সফার ওখানে করতো, ঠিক আছে, ওখানে করতো। আমি আসলে বিস্তারিত ওরকম ভাবে জিনিসটা জানি, শুধু বলছি লাশ কাটা ঘর, পরে আমার নানা ভাই ছিল।
ঘরটা কিরকম ছিল একটু বলেন?
ঘরটা নাকি উপরে টিন ছিল, ঠিক আছে, এমনি দেয়ালের ছিল, আশেপাশে জঙ্গল ছিল, এই পাশে একটা রাস্তা ছিল, ওর ফ্রেন্ডের বাড়ি ওটা পাস করে যাইতে হয়,
লাশ কাটা ঘর পাস করে।
তো একদিন রাতের বেলা ও যাচ্ছিল, রাতের বেলা যাওয়ার পথে ও সাইকেল নিয়ে যাচ্ছিল আনুমানিক রাত 9টা থেকে 9:30, আমাদের ছুটি হতো 10:30 দিকে, তো 9:30 চলে যেত ওর বাসা দূর দেখের জন্য। তো যাওয়ার পথে ও দেখলাম যে মানে ওই লাশকাটা, ও এর আগে আমাকে বলছিল এই লাশকাটা ঘর সম্পর্কে এখানে অনেক ভয় পায় অনেক কিছুই পায়, তো আমি ওরকম ভাবে বিলিভ করতাম না যে হয়তো ও মিথ্যা কথা পানে টানে বলতেছে।
এই ভয়টা কি লাশকাটা ঘরের ভিতরে নাকি সেই
আশেপাশে? আর আব্বু ছিল, আর আব্বু দিয়ে আসতো, প্রতিদিন নিয়ে আসতো দিয়ে আসতো এর জন্য, আর আব্বু একদিন আসে নাই, আর আব্বু অসুস্থ থাকে না আসে না, বলছে তুমি আসে বড় সাইকেল নিয়ে। তো আসার পথে ভাই তখন আর কি ও আর কি দেখছে যে মানে একটা সাদা কাপড় পরা একটা মানে মুখটুক সম্পূর্ণ ঢাকা, জাস্ট লাশ একটা যেরকম ভাবে থাকে ধোয়ানোর পরে কবরে নামানোর আগে যেরকম লাশ ওরকম একটা লাশ দাঁড়িয়ে আসছে রাস্তার মাঝখানে। ও ভয় পেয়ে যেমন সাইকেলটা ব্রেক করে, ব্রেক করে তো ওখানে দাঁড়িয়ে থাকে, তো দাঁড়িয়ে থাকার পরে ও দেখতেছে যে লাশটা ওর দিকে আসতেছে,
একটা লাশ দাঁড়িয়ে আছে।
একটা লাশ
মানে এটা বুঝলো কিভাবে যে এটা লাশ দাঁড়িয়ে আছে? সাধারণত কোনো কিছু দাঁড়িয়ে থাকলে হয়তো মানুষ পুরুষ বা মহিলা দাঁড়িয়ে আছে, সেটাকে লাশই এটা বুঝলো।
এটা বুঝানো বলতেছি মানে ওটার লাশটা এরকম অবস্থা ছিল যে দেখবেন যে আপনারা তার লাশটা ই করে তখন দেখবেন যে একটা সাদা কাপড় দিয়ে লাশটা বেঁধে রাখে, ঠিক আছে? তো ওরকম বাধা দেখছে, ও মাথাটা তো সম্পূর্ণটা ঢাকা, তো মাথায় দেখে মানে জিনিসটা পেঁচিয়ে রাখছিল যার মানে চকলেট মুন্ড মোড়ানো ছিল আর কি,
মানে কাপড় পরানো জিনিসটা দাঁড় করানো
অবস্থা দাঁড়িয়ে আছে। ও কি পাও বাইরে ছিল?
না না না, পাটা সম্পূর্ণ ঢাকা,
মানে একদম কমপ্লিট কাফন পরানো, কোমর থেকে উঠানো আর কি, বাবুলে নামাবে এমন একটা অবস্থা।
তো এরকম ছিল, পর ও দেখে সাইকেলটা দেখে ও ব্রেক করছে, সেখানে ওর আবার ব্যাগটা পড়ে যায়। তো ও ব্যাগটা টান দিতে যেয়ে তো দেখতেছে যে মানে ওখানে নিচ দেয় না আপনার মানে কি যেন পানি 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 পানির কারণে, পানি থাকার কারণে ও ব্যাগটা নিচে রেখে ও আসে আইসে পড়ে। তো আসার পর যখন দৌড় দেয় তখন ও ইটের সাথে উষটা খায় মানে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও দেখতেছে কি মানে মাঝরাতে না ও মনে আবার মানে সেন্সলেস অবস্থা থেকে মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো তখন ও
সেন্সলেস অবস্থা মানে
মানে ও অজ্ঞান হয়ে গেছিল, হ্যাঁ
পড়ে সেন্সলেস হয়ে গেছে,
বুঝতে অজ্ঞান হয়েছে। তো তখন দেখতেছি কি সে লাশকাটা ঘরটার সামনে ও শুয়ে আসছে, এবং আসে আশেপাশে দেখতেছি কি আপনি যে যে লাশটা যে মোড়ানো থাকে না ওই যে চটায় বলে চটাতে মোড়ানোটা ও মানে আশেপাশে দেখতেছে যে এইসব চটায় পড়ে আছে এবং দু একটা আটকানো চটায়। তো এটা দেখে ও ও যখন ভয় পায় তখন ও আবার আসে, আবার সে ও বলতেছে একটা চটের উপর পড়ে যায়, আবার সে পড়ে যায়। পরবর্তী ও মানে আর কোনো কিছু বলতে পারে না। তো আমাদের বলবো কোচিং সেদিন রাতের বেলা তো ফোনে দিছিল স্যাররা যে ও তো এখনো বাড়িতে ফিরে নেয়। তো যখন আসে
ওর বাসা থেকে তারকে ফোন দিয়েছে যে ও বাসায়
ফিরে নেয় এখনো। পরবর্তীতে মনে করেন যে অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু পায় নাই। পরে সকালবেলা আর কি এক লোক করে আবিষ্কার করছে সে জঙ্গলটা ছিল নদীর পাড়ে, সেখানে ওকে পাওয়া গেছে। মানে এরকম অবস্থা ছিল, জামা টামা সব ছিঁড়া ছিল, সাইকেলটা মূলত পাইছে সাইকেলটা ছিল ওই জায়গায়, ওই অনুসারে
সাইকেলকে রাস্তাতে,
হ্যাঁ রাস্তাতে পড়েছিল সাইকেল এবং ব্যাগটা রাস্তাতে পড়েছিল। তো সবার সার্চ করার পর নদীর যে পাড়টা ছিল না ভাই জঙ্গল, সেখানে পাইছিল। শার্টটা সব ছেঁড়া ছিল এবং ওর হচ্ছে পিছনে চুল আছে না, চুলে এসে মানে মাংস ছিল না, মানে কি বলবো যে হয়তো বা
মানে কেউ যদি চুল মানে মুঠি করে
টানে ঘাও ঘাও মানে এরকম অবস্থা হয়েছিল জিনিসটা। মানে এটা যে দেখছে সেই জিনিসটাতে খুব ভয় পাইছে। যাই হোক, আর পরবর্তীতে ও সেদিন রাতে ওর সেন্স ফিরে নেয় হাসপাতালে,
জীবিত ছিল তখন,
হ্যাঁ জীবিত ছিল, সেন্স মানে ওর সেদিন রাতের বেলা হাসপাতালে নিয়েছিল সেন্স ফিরে নেয়। তো ফিরার পরে ও মানে অস্বাভাবিক আচরণ করতে থাকে, কথা বলতো না, কোনো কিছু খাইতো না। পরবর্তীতে ওখানে এক হুজুরের মাধ্যমে ওকে আর কি ট্রিটমেন্ট করা হয়। পরবর্তীতে ও এক মাস পরে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়।
তার কাছে কি আর জিজ্ঞেস করা হয়নি আসলে কি হয়েছিল?
হ্যাঁ হ্যাঁ, তো দুই মাস পর যখন আসলো তখন ওর স্টেটটা বললো যে আমি এরকম এরকম করার পরে এরকম হয়েছিল, পরবর্তীতে আমার কিছু জানি যখন আমি চটের মধ্যে উষ্ঠাকে পড়ে গেছি তারপরে আমি আর কিছুই ভাই বলতে পারি না।
কি তাকে জামা কাপড় ছিঁড়ে ফেলেছে এবং মাথার চামড়া ছিঁড়ে ফেলেছে সে বলতে পারে
না, তারা কি করছে নিজেও জানে না।
মাঝে মাঝে আসলে এই ধরনের ঘটনা ঘটে, একবার একজনের কাছে শুনেছিলাম সে আর কি প্রতিদিনই তার একই ব্যাপার হতো যে ঘুমের মধ্যে তার ঘুম ফ্রেশ ঘুম ঘুমাচ্ছে রাইট টাইমে ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার পরে সে ফিল করতো সে প্রচন্ড টায়ার্ড প্রচন্ড টায়ার্ড। তারপরে একটা পর্যায়ে সে স্বপ্ন দেখা শুরু করে, কখনো নিজেকে বাসে দেখছে কখনো নিজেকে রাস্তায় দেখছে, এরকম করে দেখতে দেখতে একটা পর্যায়ে বোঝে যে সে ঘুমের মধ্যে অনেক রকম অনেক জায়গায় ঘুরে আসছে মানসিক ভাবে এবং কোথায় যাচ্ছে জানে না, এবং এই টায়ার্ডনেস তার উপর ভর করে। আসলে ঘুম জিনিসটার মধ্যে অনেক রহস্য যদি আমরা খুঁজি তাহলে খুঁজে পাওয়া যাবে। মানুষ যে আসলে ঘুমের ভিতরে কোথায় যায় এটা আমরা নিজেরা অনেক সময় জানি না।
ওকে, তারপরে আপনার ফ্রেন্ড এখনো আছে জীবিত এবং স্বাভাবিক ভাবেই আছে? আপনার আরেকটা ঘটনা আমরা শুনেছিলাম ডটিমের কাছে, যেটা যে আপনার কোন এক কাজিনের সঙ্গে কিছু একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আসলে
বলতেছি। তো আমার কাজিনের নাম রত্না, তো উনি আমার বড় অনেক, তো প্রায় 4-5 বছর আগে উনি বিয়ে হয়ে গেছে। আর ফার্স্ট ঘটনাটা প্রথম থেকে বলি, তো একদিন উনি দুপুর বেলা নদীতে যায় গোসল করার জন্য, তো গোসল করার আসার সময় হয়তো উনি জানে না উনার চুলটা খোলা ছিল নাকি, তো আস্তে আস্তে এক সময় হচ্ছে উনি মানে বাড়িতে আসার পরে উনার মাসতে খারাপ আচরণ করতেছে, মানে অনেক বকাঝকা করতেছে, তো এরকম ভাবে প্রচুর গালি গালাজ করতেছে। তো এক মুহূর্তে মানে সবাই তো জিনিসটা তখন বুঝে ফেলছে যে ওর এরকম অস্বাভাবিক আচরণ করতেছে কি রিজন। তো ওই যে হাতের যে ছোট আঙ্গুলটা আছে, তো ওখানে ওকে মানে চাপ দেওয়ার ফলে যে বুঝতে পারছে, নিশ্চিত হয়েছে যে আসলে এর সাথে কিছু একটা আসছে বা এর সাথে কোনো কুদৃষ্টি দিচ্ছে কোনো কিছু। যখন হাতে চাপ দেওয়া হয়েছিল তো তখন আমি ওই মুহূর্তে ওখানে ছিলাম, তো তখন আমি দেখলাম যে রত্ন আপা মানে চিল্লাচিল্লি করতেছে, বিভিন্ন ধরনের গালি গালাজ করতেছে, যে আসতেছে তাকে বকাঝকা করতেছে। তো এই যে আপনারা তো দেখতেছেন না ওই সামনে ঘাটটাতে আর কি, দেখতেছেন ওই সামনে ঘাটটাতে ওকে এখানে গোসল করতে গেছিল, ওখানে একটা বড় গাছ দেখতেছেন, ওই বড় গাছটা হয়তো অন্ধকার দেখতে পারবেন না,
একটু সমস্যা
দেখতে সমস্যা হচ্ছে, তারপর যদি যেতে চান আমার সাথে যেতে পারেন,
অবশ্যই আমরা এই জায়গাগুলো একটু ভালো করে ঘুরে দেখতে হবে।
তারপর কি হলো? তো তারপরে মনে করেন যে আমি মানে আমি এই জিনিসটা দেখতেছি, তো আমার দাদিরা বলতেছে যে তোর কি হয়েছে, তো চাচি আমার বলতেছে যে নদীর পারে গোসল করার ফলে যে আসার পর থেকে এরকম আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, খাইতেছে না, অনেক বাজে রকমের গালি গালাজ করতেছে। তো যাই হোক, ওখানে আমাদের শামসু দাদা ছিল, উনি এসব চিকিৎসা করতো, তো উনাকে আনা হয়েছে। উনি আনার পর উনি বলতেছে যে এক্ষেত্রে নদীর পার থেকে হয়তো কোনো একটা কোনো একটা কিছু উনাকে ধরছে, ঠিক আছে, ভুট্টো জাতীয় কোনো একটা কিছু ধরছে, তো এটা তো তার ব্যবস্থা করতে হবে। রাতে বলে একটা বৈঠক, বৈঠক বলতে গেলে প্রথমটা একটু গান বাজনা করে, জাস্ট আল্লাহকে নিয়ে কিছু একটা গান বাজনা করার পরে একজন ও জায়গাকে মানে গান বাজনা করলে কি ওই ওর মানে ওই আমার রত্নাপুর উপরে যে মানে ভুট্টা আছে, তো সেটা আমার কোন সেটা তালে তালে ও মানে কি বলবো যে হাত টাত মুভ টুভ করে আসলে এরকম,
মানে মূলত আপনার আপুই করছে,
হ্যাঁ,
জিনটা তার উপর,
হ্যাঁ,
ভর করবে।
তো পরবর্তীতে মনে করেন যে রাতের বেলা এরকম একটা আয়োজন করা হলো, তো প্রথমে গান টান হলো 5-6টা, তো আমার আপু মানে দেখতেছি যে একটা সময়ে যে ভার বলো যে ভার উঠছে, ভার উঠছে, ঠিক আছে, এরকম একটা কথা আছে। তা আমার উপর যখন একটা ভার হয়েছে ওই জিনটা, তো তখন মনে করেন যে আমার আপু মনে করেন যে হাত টাত নাড়াইতেছে বা মাথার চুল গুলা খুলে দিচ্ছে, তখন ওঝাটা আর আপুর সামনে এক গ্লাস দুধ রাখা ছিল, কয়েকটা কলা রাখা ছিল, আগরবাতি দেওয়া ছিল, তো দেখতেছে যে চুল টুল ই করতেছে আর পানিটা ছিটা দিতেছে, যত পানিটা ছিটা দিতেছে ততটুকু আমার আপু বেশি আরো এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে উত্তেজিত বেশি হয়ে যাচ্ছে। তো এক মুহূর্তে মানে সবকিছু দেখি উনি মানে সবার সামনে যে আসনটা ছিল আসনটা উনি ফেলে দিতে চাইতেছে, তো ওখানে 5-6 জন লোক ধরছে, তারা ধরে রাখতে পারে না, এত শক্তি, অথচ তারা কিন্তু হ্যাভি মানে কি বলবো যে এত শক্তিশালী, মনে আমি দেখি আমি ওনারা সবচেয়ে বেশি শক্তিশালী। তো ওনারা ধরার পরে আপু আর তখন তারপরে ওনাদের ওনার ধরে রাখতে আটকেতে পারতেছে না, পরবর্তী অনেক কষ্ট মষ্ট করে ধরে রাখা হলো পানি ছিটানোর পরে। পরে উজাটা এসে মানে জিজ্ঞেস করলো যে তুই কোথা থেকে আসছস, তখন আমার আপুর মুখ থেকে বের হলো যে ইসে মানে জিনটা বলছে যে আমি নদীর পারে ও গোসল করতে গেছিল, পানিতে ডুব দেওয়ার সময় ওর মাথার চুলটা খুলে গেছিল, তখন আমি বড় গাছের মধ্যে ছিলাম, বসা ছিলাম, তো আমার দেখে ওকে ভাল লাগছে, এর জন্য আমি ওর কাছে আসছি।
কোন সময়টাতে গোসল করতে গিয়েছিল?
এটা আনুমানিক 12:30 কিংবা 1টা
টাইমটা,
হ্যাঁ, এরকম হবে
জিনিসপত্র বা এই ধরনের ব্যাপারগুলো যদি কেউ উইটনেস করতে চায় সাধারণত এই টাইম গুলোতেই করে।
এরপর এরপর তো যাই হোক, পরে বলতেছে যে ও কুশল করতে গেছিল, তখন প্রশ্ন করছে আমি আসছি, তো বলছে তুই যাবি না, পরে বলছে না আমি যাবো না। পরে যাই হোক, উনি হচ্ছে একটা ইসের ভিতরে সরিষা দিয়ে
সবাই This track was downloaded from FusionBD.com.
আরো কি কি জানি দিছে ভিতর তো ওটা ওটার ভিতর মানে মিক্সড করে তো মানে আপনি কি বলবো একটা ছোট একটা রুমালের ভিতর নিয়ে মুট করছে মানে ছোট একটা গোলের মতো করছে ওটা নাকের ভিতর ধরছে তো ও ঝাড়াতেছে মানে সহ্য করতে পারছে একজন চুল ধরছে তো চুল ধরার পরে পরে বলতেছে আমি যাবো আমি যাবো আমি যাবো পরে আর কি বলতেছে যে ওই বোরের গাছটার জায়গায় এক কেজি মিষ্টি রাখবি আর একটা মাছ রাখবি বুঝলেন ওটা তাও রাখতে বলছে হচ্ছে শনিবারে সেটা রাখতে বলছে হচ্ছে এসারে নামাজের পরে যে রেখে আসতে বলছে ওখানে একজন যেতে পারবে অনেক স্পিডে মানে এত স্পিডে আপু দৌড়াইছে মানে আমি কখনো বিলিভ করতে পারি উনি মেয়েরা এত জোরে দৌড়ায় কিন্তু যার পরে সেখানে সেন্সলেস হয়ে আপু পড়ে যায় পরবর্তীতে ওনাকে গোসল গোসল করে এটাতে তাবিজ তাবিজ দেওয়া হয় তো যাই হোক এরকম করার পরে তো কতদিন ভালোই ছিল আপু পরবর্তী আপু বিয়ে হয় তো সিলেট চলে যায় আপু তো সিলেটে যাওয়ার পরে যখন উমা উনার হচ্ছে যখন হচ্ছে বাচ্চা উনি তো যখন ওনার বাচ্চা কনসেপ্ট করে তো বাচ্চা যখন সাত আট মাস পেটে থাকা অবস্থায় এরকম প্রবলেম আবার ওনার দেখা দেয় তখন একদম আমাদের আসছে বাড়িতে আসতে আসার পরে পরে আবার ওই কি করতেছে মানে তারা
দেখা দেয় আগের মতো লক্ষণ গুলো দেখা
দেয় আগের মতো
লক্ষণ
সেটা সেটা হচ্ছে অন্যটা সেটা অন্যটা তখন আপু আমার আর কোনো কথা বলে না অনেকে চেষ্টা করতেছে আশেপাশে কোন মানুষ আসতে কোনো কথা বলে না আমার দুলাভাই মানে বুঝতে পারছি সাউন্ড একটা আসছে এটার সাথে পরে ওই ছোট আঙ্গুলের হাতে দেখতেছে মানে সাউন্ড করতেছে কিন্তু মুখটা আওয়াজ বেরোচ্ছে না তো এক পর্যায়ে ওই হচ্ছে আমার আপুটাকে দুলাভাই এখানে নিয়ে আসছে তো নিয়ে আসার পরে পর আর কি সেটা অন্য বুঝছিল সেটা সিলেট থেকে ধরছিল মাজার থেকে ধরছিল মাজার ওখান থেকে সিলেটে তো এখানে আসার পরে ওটা মানে ট্রিটমেন্ট ভালো মতো করতে পারলো না মানে ওটা তাড়াতে পারলো না ওই জাপুর মানে পেটে বাচ্চা ছিল তো যাই হোক মানে তাবিজ দিয়ে কোনো রকম এটাকে আটকানোর চেষ্টা করছে তো পরবর্তীতে ট্রিটমেন্ট ওরকম হলো না ভালো মতো বলছে যে বাচ্চা হওয়ার পরে ট্রিটমেন্ট করবে তো যাই হোক পরবর্তীতে বাচ্চা হলো তখন আপু সুস্থ বাচ্চা যখন 15 থেকে 16 দিন মানে বয়স তখন হচ্ছে আমার আপু আবারও অস্বাভাবিক আচরণ করতে থাকলো মানে
স্বাভাবিক আচরণ মানে কি ধরনের আছে
মানে
উলটপালট কথাবার্তা জিনিসপত্র ভাঙচুর করা এই ধরনের কিছু ছিল
এরকম এরকম জিনিস তো আছে তারপরে বলতেছে যে আমার মাংস কিনে দেয় 10 কেজি আবার বলতেছে যে আমি হচ্ছে এখন নদীর পাড়ে যে মাছ খাবো আবার বলতেছে যে মিষ্টি এনে দেয় মানে এরকম ধরনের কথাবার্তা বলতেছে তো পরবর্তীতে এই এরকম কি মানে যখন আমার বোনের বাচ্চা হয়েছে তখন তো মনে করেন এক সপ্তাহের মধ্যে তো সিজার করলে ঘা টা শুকিয়ে যায় পুরোপুরি ভাবে তো পরবর্তীতে সুস্থ আমার বোন 15 থেকে 20 দিনের মাথায় আমার বোন এরকম আচরণ করতে থাকে পরবর্তীতে ঝাড়ফুঁক যারা করে তারা তারা বলতেছে ভাই আমরা 40 দিন হওয়ার আগে আমরা কোনো ট্রিটমেন্ট করতে পারবো না আর এটা করলে আমরা আমাদের জন্য অনেক ক্ষতি এমনকি এটা সুস্থ ট্রিটমেন্ট করা যায় না তারপর আমার আপুর অবস্থা খারাপ হওয়ার ফলে অনেক ট্রিটমেন্ট তারপরেও করা হয়েছে করা হওয়ার পরে আমি একটা বলতেছি সেটা আমার রুমে ছিল তো আমার রুমটা বিল্ডিং তো তো বিল্ডিং এর দরজা জানলা সবকিছু লাগিয়ে দিছিল তো লাগিয়ে দেওয়ার ফলে তো পরবর্তী আপুর আসছে তো সে উঝাগুলো আসছে একদল আসছে মানে পরবর্তীতে ভাইয়া হচ্ছে ওই জিনটাকে মনে করেন যে তো যেহেতু ওনার উপর উপস্থিত হয় না হাজির হয় না পরবর্তী যে লোকটা চিকিৎসা করছে তার উপরে তার সাথে যে জিনটা সেটা উনি নিজের শরীরে নিজে হাজির করাইছে এবং আশেপাশে যে লোক ছিল তার জিজ্ঞেস করছে যে ওকে কে ধরছে কি ধরছে পরবর্তীতে বলছে ওকে যে জিনটা ধরছে যে মাজার থেকে আসছে ও নাকি একদিন মাজারে যাওয়ার সময় মানে চুল খুলে যায় এবং কি সেই টাইমটা ছিল হচ্ছে 12:30 দিকে
আচ্ছা
12:30 দিকে ছিল তো মাজার থেকে আসার পথে ওর ভালো লাগছে এর জন্য ধরছে ধরার পরে পরে নাকি পরে ওই যারা শুলে উপস্থিত হয়েছে তো ওই ওঝাটা বলতেছে যে আরে তো এখন তো ট্রিটমেন্ট করা যাবে না এখন তো মানে বাচ্চা যেহেতু 40 দিন হওয়ার আগে ট্রিটমেন্ট হবে না তারপরে এ অনেক শক্তিশালী আর কি যার ফলে মনে করেন যে এর চিকিৎসা আমরা করতে পারবো না পরবর্তীতে বলছে যে আচ্ছা তারপরে পরে বলছে যে না আপনাকে একটা চিকিৎসা করে যেতে হবে তাছাড়া আমরা আপনাকে যেতে দিব না পরবর্তীতে বলছে আচ্ছা আমি কিছু তাবিজ কবল দিব তখন মানে 31টা বসি মাথা একদমই কিনতে বসছে তো ওটা দিয়ে তাবিজ বানিয়ে দিবে তো এরকম একটা কিছু করে তাবিজ বানিয়ে দেওয়ার পর আমার আপু পরবর্তীতে মানে পেটের মধ্যে ব্যথা এমন করে মধ্যে বুকের মানে ব্যথা মানে কোথায় ব্যথা সেটা উনি বলতে পারে না, মানে উনি কোনো কথা বলতে পারছে না কোথায় ব্যথা সেটা কোনো কথা বলতে।
ইন দ্য মিন টাইম কি ডাক্তারও দেখানো?
হ্যাঁ, আমি আপনি এই প্রসঙ্গে আসতেছি। তখন মনে করেন যে যে এরকম ব্যথা, তো অনেকে জিজ্ঞেস করে কই ব্যথা কি ব্যথা, কোনো কিছু বলতে না, শুধু মুখ দেখটা সামান চিকার টিকার করতেছে। আর ও আরেকটা কথা ভুলে গেছি, যখন দিনটা আসছিল তখন বলছে যে আমি এই রোগীকে নিয়ে যেতে চাইছে, যে এই রোগীকে সে বাঁচতে দেবে না, সে বলছে আমি এই রোগীকে নিয়ে যাবো গা, তোমরা কেউ আটকাতে পারবো না। পরবর্তীতে রাতের বেলা আমি এনামে নিয়ে যাব, তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট পরে মানে তারা চেক টেক করলো যে দেখি কি হয়েছে। পরবর্তীতে ওনারা কোনো কিছু ধরতে পারতেছে না রিপোর্টে।
আরো একবার বিরতির সময় হয়ে গেল। ছোট্ট একটা বিরতি নিতে চাই মাত্র 4 মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে ডর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তো বা শুনছেন, তাদেরকে বলছি ডর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম। অর্থাৎ আমরা যেখানে বসে ঘটনাগুলো ধারণ করি সেখানে হর হামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিট পরে আবারও ফিরে আসব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ডর
আঙ্গুলের মধ্যে প্রচারের রক্ত বের করছে, সেগুলো সেখানে রক্ত বের করতে পারলো না। সবাই মানে অদ্ভুত, মানে খুব অদ্ভুত হয়ে গেল যে না এটা কি, এটা কি কিভাবে বেঁচে আছে, রক্ত নাই। পরবর্তীতে বললো যে বি পজিটিভ রক্ত লাগবে, রক্ত ব্যবস্থা করেন আপনারা। পরে যাই হোক, সেখানে পরে আইসিউতে নিয়ে রাখা হলো, তারা কোনো ক্লু খুঁজে পারতেছে না কি ট্রিটমেন্ট করবে। পরে তারা এক মুহূর্তে তারা ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল, সেখানে নিয়ে যান। এত রাতে রাত আমার 3:30 বাজে, তখন গা 2টার সময় আমার বোনটা 4-5 বার মানে ডেক দিছে, মানে ডেক বলতে অনেক লাউডলি ডেক দিচ্ছে, তখন তো সবার ভয় পেয়ে গেছে, সবাই কান্না করে দিতেছে গাড়ির ভিতরে। তো ডেক দেওয়ার পরে পরে বলতে মানে সাইলেন্ট, তখন চুপ হয়ে গেছে একদম, মানে আমার বোনটা চুপ হয়ে গেছে, চোখ মেলা তাকাচ্ছে না। ডেক দেওয়ার পরে এরকম 3-4 না 5-6টা ডেক দেওয়ার পরে পরবর্তীতে আর কোনো ডেকও দেয় না, আর কোনো সাউন্ডও নাই। এতক্ষণ যে চাচামেচি করছিল আর কোনো নয়েজ নাই, পরবর্তীতে উনার এসে মানে দেখলো যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে এবং হাতের ভিতর দেখলো যে আসলে পরবর্তীতে যখন মানে আনা হলো হয়তো আজানের পরপরে নামাজ পড়ার মুরব্বীরে বের হয়েছে, তো বাসায় ফোন দিলাম যে খাটি আনার জন্য, তো মাঠে গাড়িটা রাখা হলো, খাটি নেওয়া লাশটা বাসায় নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে আমাদের চাষতো ভাই ছিল ওর আপন ভাই, উনার নাম জিয়া ভাই, তো উনি আর কি এত কান্না করতেছে, উনি খালি বলতেছে যে উনি বাসা ছিল ঘুমেছিল, তো উনি উনি শুধু বলতেছে আয় মা তুই কি করলি, আয় মা তুই আমার কি করলি। উনার যে আসল মা উনি হচ্ছে মারা গেছে, উনি গলা ফাঁসি দিয়ে মারা গেছিল।
না যে বোন মারা গেছে তার মা ফাঁসি দিয়ে মারা গেছে?
হ্যাঁ হ্যাঁ, আপন মা।
আচ্ছা,
ফাঁসি দিয়ে মারা গেছিল বাড়ির বাসতলায়, বাসের কঞ্চি গুলা যে ছিল না ভাই, বাসের কঞ্চি গুলা মানে বাস গাছ তো ছিল সেখানে এরকম একটা পজিশন ছিল, সেটা মানে মুড়াইছে, মুড়ার পরে সেখানে মানে উঁচাই উঠছে, মানে বাসে তো পারা যেত একটু উপরে উঠা যায়, উঠার পরে কঞ্চির মধ্যে গলাটা দিয়ে ঠিক আছে তারপর নিচে আর কি পড়ে গেছিল, পরে মনে করেন যে ঝুলে ওই মারা গেছে।
বাঁশের কিছু ওই চিকন ইয়ে থাকে, লতার মতো তুই ব্যবহার করতে পারবি, পেঁচিয়ে লতার মতো গোল করে জিজ্ঞেস করা হয়নি কেন সেই কথা?
হ্যাঁ, পরবর্তীতে আমার চাষতো ভাই সাব্যবস্থা ফিরে আসতে দুই তিন দিন লাগে, চাষতো ভাই তুমি এই কথা বলছো কেন, যে ভাই তুমি এই কথা বলছো কেন, পরে বলতেছে যে আমি দেখে আমার মা এসে বলতেছে যে আমি ওরে জেনে গেলাম তুই থাক তোরে পরে নিয়ে যাবো আমি। আবার এটা বলছিল যে মানে জিয়াভাই বলতেছ যে তাহলে আমার আমার ভাগ্নির মা নিয়ে পারবি না, আমার ভাগ্নির নিয়ে পারবি না, মানে ভাগ্নির সহ নিয়ে যেতে চাইছিল
সন্তানটাকে।
হ্যাঁ হ্যাঁ, সন্তানটা জিয়াভাই এরকম কান্নাকাটি করছে, পরবর্তীতে যাই হোক লাশটা স্টাফন টাফন করা হয়েছে। পরবর্তীতে মনে করেন যে জিয়াভাই মাঝে মাঝে স্বপ্ন দেখতো যে ওর মা ওরেও নিতে আসতেছে।
পরবর্তী কি আপনার ওই ভাই আছে?
হ্যাঁ, এখন আমার ভাই জীবিত আছে,
এখনো
ভাই উনি আমি জানি নাই, তো উনি
আমার সাথে অনেকদিন কন্ট্যাক্ট নেই।
হ্যাঁ, না না আমাকে বলে না, উম্মা মাঝে মাঝে কান্না করে।
আচ্ছা আচ্ছা, বিষয়টা আর কি সবার সাথে
মাঝে মাঝে কান্না করে, এমনকি আমার দুলা ভাই, আর আমি দুলা ভাই সিলেট থাকি, আমার দুলা ভাই বেশি সময় কবরস্থানে থাকি, আমার আপনার কবরের পাশে উনি ওখানে।
আসলে রেহান, এখানে ঘটনাটা হচ্ছে কি, কয়েকটা ঘটনা যদি বাদ দিতাম না তাহলে আমি ধরে নিতাম পুরোটা মেডিকেল টার্মেরই ব্যাপার। কিছুদিন আগে যেহেতু ওনার বাচ্চা হয়েছে, হয়তো বা কোনো কমপ্লিকেশন কোনো প্রবলেম আছে কিনা।
না, বাচ্চা হওয়ার সময় তো যে কোনো মেয়ের হরমোনাল অনেক চেঞ্জ আসে এবং খুব ইমোশনাল হয়ে যায়, খুব কথায় কথায় কান্নাকাটি করে, খুব ভয় পায় বেশি। বাট ওনার যে মানে ফিজিক্যালি যে ব্যথাটা হয়েছে, যে ডাক্তাররা এক্সপ্লেন করতে না পেরে অন্য উপায় দেখতে বলতে, সেটা তুই কি বলবি?
এবং এর আরো কিছু ঘটনা আছে, যে যখন ওই যে কবিরাজের উপর ভর করানো হয়েছিল, বলেছিল যে এই রোগীকে নিয়ে যাব, কোনোভাবেই এই রোগীকে রাখা যাবে না
সেটাই।
এবং হচ্ছে তার ভাই, নিজের ভাই স্বপ্ন দেখছে যে যে মা সুইসাইড করেছে তিনি বলছে যে তার বাচ্চা সহ নিয়ে যেতে চাইছে। তো এই কিছু ঘটনা যদি এটার সাথে না থাকতো, এটা হয়তো বা একটা নরমাল মেডিকেল
ক্যালকুলেশন দেওয়া যেত,
কিন্তু সেক্ষেত্রে সবকিছুর ব্যাখ্যা হতে পারে। তুই ব্যথার ব্যাখ্যা হয়তো বা আমরা একটা না একটা ভাবে দাঁড় করাতে পারবো, কিন্তু এই বিষয়গুলা
সম্ভব
আমরা ব্যাখ্যাটা আসলে করতে পারবো না। ওকে নাজমুল ভাই, এরপরে হচ্ছে আরো একটা ঘটনা আপনার আছে, যেটা আমরা শুনেছি যে আপনার নানুর সাথেও কিছু একটা ঘটনা ঘটেছে, একটু সংক্ষেপে ওই ঘটনাটা আমরা শুনে ফেলি।
তো আমাদের যে নানু বাড়িটাকে ছিল, তো সেটা টিনের ঘর ছিল। তো আমার নানু একদিন আর কি মাছ ধরতে, মানে মাছ ধরতে বললে মাছ মাসে তো সেখানে যায়, সন্ধ্যা হয়ে যায় সেখান থেকে আস্তে আস্তে, তো সেখান থেকে আমার নানু কিছুটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এমনকি উনি যখন রাতে বা যখন বাইরে যেত তখন উনাকে কেউ টানাটানি করতো, এরকম সামথিং কিছু। আবার রাতে বেলা যে নানুর বাড়ির যে ঘরগুলো আছে সেখানে অনেকে ঢেল দিত, এবং আমার নানু মা অনেক অনেক জিনিস দেখতো সেখানে। তো পরবর্তীতে হচ্ছে আমার নানু একদিন আর কি বাইরে যায়, তো বাইরে যাওয়ার ফলে আমার নানুকে কে যেন মানে উড়ে নিয়ে যেতেছে, তো উনি কোনো কিছু বলতে
পারে মানে বুঝলাম না, বাইরে যাওয়া মানে উড়ে নিয়ে যাচ্ছে মানে
মানে পাখির মতো একটা ইয়া। আমি শুনছি যে পাখির মতো সিস্টেম, বড় পালক, তো সেখানে পালকের উপরে নাকি মানে ডানার উপরে নাকি উনার নিয়ে যাচ্ছে, তো উনি কোনো কিছু বলতে পারবে না, তো আকাশ উনাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার ফলে
রাতের বেলা বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছে,
তো এক সময় উনি দেখলো যে উনি চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে দেখে কি একটা মানে একটা জায়গা আসছে জঙ্গল পুরাটায় বিশাল বড় বড় গাছ। তো গাছের ওখানে মনে করেন যে অনেক লোক মানে বসা বসা দেখা যাক, অনেক লোক বসা আসছে, ঠিক আছে, অনেক বাচ্চা, অনেক বৃদ্ধ লোক, অনেক যুবতী মেয়ে, এরকম অনেকে বসা। তো আমার নানুকে আমি বসে রাখছি, তো আমার নানুকে যে চিন্তা নিয়ে আসছিল তো সেটা আর কি বলছে যে যে আমাকে যেখান থেকে নিয়ে আসছে সেখানে আমাকে দিয়ে আস। পরে যেহেতু আমার নানু এই কথা বলছে পরে আর কি এরকম চার পাঁচ দিন রাখছে, আমার নানুকে অনেক কিছু খাইতে দিচ্ছে, আমার নানুকে আপেল টাপেল বিভিন্ন ধরনের ফল মিষ্টি মিষ্টি খাইতে দিচ্ছে, তো আমার নানু খায় নাই, একদমই খায় নাই। তো আমার নানু এটা খায় নাই, পরবর্তীতে আমার নানুকে পরে তারা নিয়ে আসে খাওয়া না খাওয়ার পর, কারণ ওখানে এরকম নানু বলছে যে ওখানে যারা খায় তাদেরকে তারা রেখে দেয় আর যারা না খায় তাদেরকে নাকি তারা রাখে না ওখানে। তো পরবর্তীতে আমার নানুকে পরে নিয়ে আসছে, তো আমার মামার একদিন বিকালবেলা আর কি বিকাল বিকালে আসছে সবাই সন্ধ্যার পরে হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলে যাওয়ার সময় তো পাশে একটা হিজল গাছ ছিল একটু দূরে, তো সেখান থেকে কে যেন বসে আসছে, তখন তো আর কি
বসে আসে
মানে হিজল গাছের আগায়,
আচ্ছা
হিজল গাছ আগে বসে আসছে। তো তখন তো বলতেছে যে আমরা পরে মা বলতেছে তো মারে তো পাই না যে ওটা ওটা কি মা কি বসে আছে নাকি দেখি, তো পরে জানে দেখতেছে নানু, পরে যাই হোক চার পাঁচজন লোক নাম নানুকে নামাই, তো আমার নানু শুনে এরকম শুকনো হয়ে গেছে আর এরকম হয়ে গেছে উনি কথার তো কোনো উৎস বলতে পায় না।
কয়দিন পরে ওনাকে পাওয়া গেছে?
ওনাকে চার পাঁচ দিন পরে পাওয়া গেছে,
চার পাঁচ দিন পরে।
পরবর্তীতে ওনাকে ডাক্তারে অনেক ট্রিটমেন্ট করার পরে ওনাকে হচ্ছে ওই হচ্ছে আপনার স্যালাইন টেলাইনের ব্যবস্থা করে ওনাকে সুস্থ করা হয়। পরবর্তীতে আরেকটা ঘটনা আসছে ওই নানুকে নিয়ে, সেটা হচ্ছে আরেকবার এরকম নানুর সাথে জিন দুইটা ছিল, তো আমাদের নানু এক পাশে একটা বড় শিমুল গাছ ছিল আর একপাশে ছোট, তো দুইটায় থাকে দুইটা জিন, তো দুইটায় ছিল একটা ভালো একটা খারাপ আর কি। তো যাই হোক একদিন হচ্ছে আমার আর কি নানু সেখানে মানে ঘরের ভিতর তালা মেরে রাখছে, যেরকম জায়গা জায়গা মুভ করে তো এই জন্য তালা মেরে রাখে,
মুভ করে
মানে আমার নানু হ্যাঁ চলে যায় চলে যায়
অপরাধ করে চলে যায় কিছু না বলে,
হ্যাঁ না বলে চলে যায়, এই রাতের বেলা আসে সন্ধ্যাবেলা আসে যখন মন চায় চলে যায় বিভিন্ন জায়গায় যায়, এরকম অনেকবার অনেক জায়গাতে ধরে নিয়ে আনা হয়েছে ওনাকে, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যায় না নোয়াখালী পোটাখালী এই জায়গাতে মন ধরে নিয়ে
আসা চলে যায়,
হ্যাঁ একা একা চলে যায়। তো ধরে নেওয়ার পরে রুমে বসে রুমে তালা তালা দেওয়া হবে, এ ওর মানে বাইরে কোনো বেরোতে পারবে না, মানে রাতে খাবার দেওয়ার সময় তো যখন তালা খুলে দেখছে তার নানু নাই, পরে অনেক ফুলের রুমে দেয় কি যে এক কোনা দিয়ে টিনে ফাঁকা ওই মানে টিন গুলা সরিয়ে মানে মানে ওদিক দিয়ে নানুকে নিয়ে গেছে
টিন গুলা ফাঁকা, হ্যাঁ
হ্যাঁ
টিনের বেড়া কোনো একটা
মানে ফাঁকা ওই সাইডে ই গুলা মানে নাই যে বেড়া গুলা থাকে মানে ফাঁকা হয়ে গেছে। পরবর্তীতে নানুর অনেক খোঁজাখুঁজি করা হলো, তারপর তো পা হলো না, পরে যাই হোক পরবর্তীতে সে টাঙ্গেলে কি যেন একটা ঝিল বিল না কি যেন একটা মা আছে, তো সেখানে আমাকে নানুকে আর কি পায়।
কি অবস্থায় পাওয়া যায় ওখানে?
সেখানে উনি ঢিলটা নাকি এরকম বড় ছিল সেখানে যে মাঝখানে মাঝখানে কিছু কিছু গাছ ছিল হিজল গাছ অনেকগুলো ছিল, সেই গাছের ভিতরে একজন জেলে মাছ ধরতে যায় ওনাকে পায়।
আচ্ছা
আর আমার আসলে যে তাও ছিল যে আমার নানু যে শ্বশুর উনি নাম করেছিল এলাকা ওদের ময় সদাগর, তো পরে আর কি এরকম তারা শুনতে পাচ্ছে যে এরকম লোক হারাইছে মুখছে, পরে যাই হোক পরে খুঁজে পাওয়ার পরে ফেরত দিয়ে দেয়। তো আমার নানুর আরেকটা ঘটনা আছে যেটা আমি একটু সংক্ষেপে বলে, এটা একটু খুব আমার কাছে খুব ভয় লাগছে ঘটনাটা। একদিন নানু তো ঘুমাচ্ছে রাত 12টা দিকে কেজন দরজা নক করতেছে, দরজা নক করার ফলে মানে নানু বলতেছে নানু জানে যে তিনবার নক ছাড়া খুলবে না, তো পরে বলতেছে তিনবার অধিক নক করতেছে, বলছে খুলো খুলো আমার একটু খুব সমস্যা আমার বউর বাচ্চা হবে তো একটু তোমার নিয়ে জন নিয়ে যেতে আসতেছি তুমি একটু আসো না আমি একটু সাহায্য করো, ঠিক আছে। তো পরবর্তী নাম দরজা খুলে দেখে কি একটা লোক আসছে, লোক আসতে মুখটু সব ঢাকা কালো কাপড় দিয়ে ঢাকা, পরে পরে বলছে যে পরে নাম তো বুঝতে পারছে এটা ওগুলো কিছু, কারণ আমার নানু এটার সাথে অনেক সম্পৃক্ত অনেক রিলেটেড, ঠিক আছে। তো নানু বুঝতে পারছে পরে যে কি হয়েছে, পরবর্তীতে আমার বউর বাচ্চা হবে তো একটু চলো না, পরবর্তীতে সে আমার নানুকে নিয়ে মোর বাঙ্গা চোখে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তো জঙ্গল আসছে থেকে নিয়ে আসে, তো নিয়ে আসার পরে যে উনার যে ই সেখানে উনি বসেছিল আমার নানু বসেছিল, দেখে যে উনার যে মানে স্ত্রী ওই ভূতটার মানে চিন্তার যে স্ত্রী সেটা কালো কাপড় দিয়ে উনি কোনো কিছু দেখতে পারে নাই, তো দেখতেছে যে মানে আগুনে গোলা বেরোচ্ছে চার পাঁচটা আগুনের গোলা বেরোচ্ছে, পরে আমার নানু বলছে আমরা যেখান থেকে নিয়ে আসছ সেখানে দিয়ে আস, পরে অনেক রিকোয়েস্ট করার পরে পরে বলছে তাহলে আমার এত উপকার করে দিলি তাহলে কিছু কিছু খাবি না, তখন খাওয়ার জন্য সে মরা গুরুর হাড্ডি সহ বিভিন্ন ধরনের হাড্ডি দিচ্ছিল খাওয়ার জন্য, তো উনি খায় না পরে বলছে আমার দিয়ে আস, পরে আমার নানু আবার বাসায় ব্যাক করছিল।
ওকে, আপনার নানুর যে স্টোরিটা এটা সম্পূর্ণ আপনি শুনেছেন, আপনার নানু তো এখনো জীবিত?
হ্যাঁ, আমার নানু এখন জীবিত। ওই খারাপ চিন্তার কারণে আমার নানুর দুইটা পা প্যারালাইসিস হয়ে গেছে, এবং ডাক্তাররা ওই কোনো রহস্য কি কারণে হয়েছে এটা কোনো রহস্য বের করতে পারেনি।
তো যাই হোক নাজমুল ভাই, আপনার কাছ থেকে বেশ কয়েকটা ঘটনা শুনলাম। আপনি যে আমাদেরকে আজকে এইখানে যে আমরা আসলাম এই বংশী নদীর তীরে, তো কিছু একটা ঘটনা আছে এই বংশী নদীর তীরটাকে ঘিরে, এই ঘটনাটাকে একটু শুনি আপনার কাছে।
বলতেছি যে এখানে আপনি যে পাশে যে নদীটা এর সামনে একটু গেলে কুম আছে, গাঁওতরা কুম বলে।
আচ্ছা,
যারা আসে ধামরাইতে তারা হয়তো
কুম মানে বুঝলাম না,
কুম বলতে মানে পানির ঘুরপাকের ফলে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, কুণ্ডুলির মতো যে,
হ্যাঁ, একটা যে বিশাল বড় একটা গভীরতার ফলে হয় এবং বিশাল জায়গা জুড়ে। তো আমার নদীতে দেখছেন মোটামুটি ভাবে বড় আছে, আর ওই সেটে এদের যে ডাবল ডাবল ওই কুমটা প্রত্যেক বছরই একটা করে মানে সব গ্রামের লোক বলে একটা করে মানুষ খায়। মানুষ খায় বলতে যারা গোসল করতে যায় তারা ওই কুমের মধ্যে থেকে মারা যায়। এটা প্রত্যেক বছর, হ্যাঁ প্রত্যেক বছর কন্টিনিউ চলে। এবং এই যে গত বছর 2014 তে একটা বাচ্চা মারা গেছিল এখানে, যত জায়গাতে যত লাশ আছে সব এই জায়গায় ঘুরপাক খায়,
মানে বিভিন্ন জায়গায় দেখা গেছে মারা গেছে বা পানিতে ডুবে গেছে এইখানে
সেটা পাওয়া যায়। আর এখানে যে ওই যে সেলু নৌকা গুলা ইঞ্জিন চালিত নৌকা, আর নৌকা এদিক দিয়ে যাওয়ার সময় নৌকা মনে হয় কেউ টাইনা ধরতেছে এরকম, কেউ টানা দিতেছে বা নৌকার ইঞ্জিনের ইস্তার বন্ধ হয়ে গেছে এরকম ফেস করতেছে। মানে তারা যখন এখানে আসে তারা অনেক দুয়ারটা বিভিন্ন জিনিস পরে এই কুমটা আর কি পার হয়। এখানে আরেকটা জিনিস আসছে, আমি একটা ঘটনা শুনছি, বৃহস্পতিবার কালামপুর হাট হবে ধামরাই, কালামপুর হাট হয়, এটা হচ্ছে আরিচা মেন্দির সংলগ্ন। তো সেখানে হাট থেকে গরু সবগুলো বিক্রি না আসলে গরু না আসে ব্যাক করার সময় তো ওখানে ইস্তার বন্ধ হয়ে যায়। এবং কি গরু খুবই কম ছিল, অনেক বড় নৌকা যাচ্ছিল, গরু দাঁড়া ছিল, দড়ি গুলা ছেড়ে দিচ্ছে, তারা সাতটা দামে পারে উঠতে পারে, সবগুলো দড়ি ছেড়ে দিচ্ছে কিন্তু একটা গরু পারে উঠতে পারে না। এবং ওই গরুর হাড্ডি মাংস কোনো কিছু পাওয়া যায় না সেখানে, যে পরবর্তীতে ভেসে উঠবে গরু মরলে তো ভেসে উঠে ওটা, সেটা পর্যন্ত পাওয়া যায় না। তাছাড়া আপনি দেখতেছেন এখানে যে অনেকে হয়তো মাস্টার স্লাইডে দেখতেছেন, মাস্টার ধরতে
ধরছে,
এই যে এই পাশে দেখতেছেন সেখানে হচ্ছে একটা হিন্দু মহিলার কবর দিচ্ছিল,
কবর দেওয়া হয়েছে,
হ্যাঁ মানে হিন্দু মহিলায় আর কি গাড়া হয়েছে, যেটা বলে গাড়া হয়েছিল
সেটা
এক হিন্দু মহিলা মারা যায় তার শ্মশান মানে কি পুরানোর ব্যবস্থা না থাকায়
পর্যাপ্ত তার আর্থিক ইয়ে ছিল না সেই জন্য,
সেই জন্য মানে হিন্দুদের তো কোনো নির্দিষ্ট কবরস্থানে আর মুসলমানের তারা এলাও করবে না, তারাই যে গুচ্ছ গ্রামে ছিল, তো গুচ্ছ গ্রাম থাকার ফলে গরিব থাকার ফলে তো এখন কি করবে, নদীতে তো কেউ ই করলে কেউ কোনো কথা বলবে না, নদীতে গেড়া রাখছে বলে। যখনই এখানে কেউ মাছ ধরতে আসে এরিয়াতে তখন মনে করেন যে আমার কথাটা বলতেছি, আমি একদম মাছ মারতে আসছিলাম, আমরা হাত নামে একটা ছেলে আসবেন, তো আমরা দেখতেছি যে টেটানে আসছিলাম, তো সেখানে যে আমার টেটা না মানে কেউ বাড়ি দিচ্ছে, হাত দিয়ে যে বাড়ি দিলে যে এরকম এরকম বাড়ি মুভ করতেছে, মানে এরকম টাইম ওরকম ফ্রেশ হচ্ছে। তারপর অনেকে মাছ ধরতে এসে যে এখানে অনেক বিভিন্ন জিনিস দেখে, আর এই নদীর পারে না মানে বিভিন্ন ধরনের অনেক ছাগল সন্ধ্যার সময় মানে বলতে গেলে 50-60 ছাগল এরকম অনেকে দেখেছে, এরকম প্রত্যক্ষদর্শী অনেকে আছে।
আচ্ছা দেখি যে আমরা এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী কিছু হই নাই, হয়তো বা আমাদের কপালে নাই সেটা দেখা, বাকিরা সময় কিছু চোখে পড়ে কিনা দেখা যাক।
ওকে দেন, আবার
রাজমূল ভাইয়ের পরে,
রাজমূলের পরে এবার আরেকজন, জানি না ওনার কাছ থেকে কি পাবো আর কি জন্য অপেক্ষা করছি। আপাতত আমরা কার গল্প শুনবো সেটা বল,
আমরা এখন মাসুদ ভাইয়ের স্টোরিটা শুনবো। ওকে, মাসুদ ভাইয়ের পরিচয়টা একটু মাসুদ ভাইয়ের কাছ থেকে জানি।
আমি মাসুদ, আসছি কুমিল্লা থেকে। বর্তমানে আমি আছি নারায়ণগঞ্জ মেঘনা। আমি যে গল্পটা বলবো সেটা 2001 বা 2002 সালের ঘটনা, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি মাদ্রাসায়। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমরা মাদ্রাসায় 5-7 জন ফ্রেন্ড আমরা একটা রুম নিয়ে প্রিন্সিপালের কাছে অনুমতি নিয়ে আমরা যখন ছিলাম।
আচ্ছা, আপনি কিভাবে মাদ্রাসাতেই পড়েছেন?
আমি মাদ্রাসা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, তারপরে ধামতি আলী মাদ্রাসা ফাজিলে ভর্তি হয়েছি কিন্তু পড়া হয় নাই। মহিলা দীক্ষা কলেজ থেকে অনার্স মাস্টার্স।
আচ্ছা আচ্ছা,
যে ঘটনা বলছি সেটা হচ্ছে রাত্রে আমরা এশা নামাজের পর খাওয়া দাওয়া করে আমরা পড়তেছি।
আচ্ছা,
তো এমতো অবস্থায় আমাদের রুমে আমাদের দুজন গেস্ট আসছিল।
আচ্ছা আচ্ছা,
তো গেস্ট আসছিল, একজনের নাম রবিউল, তাদের মধ্যে তো আসা দুষ্টামি করতেছে। আমরা ভাবলাম যে দুষ্টামি করতেছে আমাদেরও পড়াশোনা দরকার, তো ওকে কিভাবে ভাগানো যায়।
আচ্ছা,
এই চিন্তা করে আমরা ইয়ে করলাম যে আমরা জোরে জোরে পড়ি, জোরে জোরে পড়লে ও চলে যাবে। তো আমরা জোরে জোরে পড়তেছি, জোরে জোরে পড়ার কারণে ওর দুষ্টামি কিছুটা হলো কমছে। তো এমন অবস্থায় আমরা লক্ষ্য করলাম যে বাইরে একটা আওয়াজ হচ্ছে খুব জোরে।
কি ধরনের আওয়াজ?
তো আওয়াজটা হচ্ছে যেমন স্টিলের দরজা, সেখানে যখন কেউ মানে লাথি মারে বা দূরে একটা হাত দিয়ে আঘাত করে সেখানে একটা আওয়াজ হয়। আর যেহেতু রাত্রটা 10টা, গ্রামের অঞ্চল মোটামুটি নীরব, মোটামুটি নীরব, আর গুমতি নদীর পারে নীরবতা একটু বেশি। তো কিছুক্ষণ পর যখন আওয়াজটা আমরা পেলাম, তো আমার দরজার সাথে ছিল জসিম। জসিমকে বললাম, জসিম দেখতো আজকে কোথায় আসতেছে? তো বলছে, না ভাই আমি পারবো না, ভয় লাগতেছে। বলছে, এখানে আমরা তো আছি, ভয় কিসের? দেখো দেখ সমস্যা কোন জায়গায়। বলছে, না আমি পারবো না। ওরা আমি বেরোলাম, আমার হাতে ছিল একটু টর্চ লাইট।
আচ্ছা,
আমরা যেটা পিসির করছিলাম যে ওদিক থেকে আওয়াজটা আসতে পারে ওদিকে, কারণ আমরা একটু সন্ধ্যার দিকে কাজ করছিলাম, দরজা খোলা ছিল। তো আমাদের ভাবনা ছিল যে নাইট গার্ড উনি হাসে হয়তো দরজা আটকেতেছে, আটকানোর কারণে আওয়াজটা হইতেছে,
হতে পারে।
তো আমরা দরজা খুলে যখন বেরোলাম, বেরোয়ার পরে বলতাম যে মতিন ভাই আওয়াজ করতেছে কেন, আমাদের তো পড়ার সমস্যা হচ্ছে। তো কোনো আনসার নেই, কিন্তু আওয়াজটা হচ্ছে।
আচ্ছা, ও আপনারা বের হওয়ার পরেও আওয়াজ চলছে?
আওয়াজ তো চলতেছে, কিন্তু ওই যে আমি ওনাকে বললাম যে মতিন ভাই আমাদের পড়তেছি, কোনো রিপ্লাই আসতেছে না।
আচ্ছা,
পরে টর্চ মারলাম, মারার পর দেখি দরজা খোলা, কিন্তু কেউ নাই। তাহলে আওয়াজটা আসতেছে কোত্থেকে? ওরা আমি বললাম যে চুপ করতো, পরে ইয়ে করলাম যে আমাদের আওয়াজটা আসতেছে আমাদের পিছন থেকে। পিছনে ফিরলাম, ফেরার পরে দেখি কেউ নাই, কিন্তু আওয়াজটা ওদিক থেকে আসতেছে। পরে অন্ধকার তো
লাগে একটু। মাসুদ ভাই আমি আসলে এক্স্যাক্ট বুঝিনি, আপনারা আপনাদের বিল্ডিং থেকে মানে মাদ্রাসা বিল্ডিং থেকে বের হলেন?
না, আমাদের মাদ্রাসাটা এল সাইজ, আমরা মাঝে আসছি।
আচ্ছা,
আমরা আসছি আমরা ডান দিকে তাকাচ্ছি প্রথম, কিন্তু আওয়াজটা আসতেছে অ্যাকচুয়ালি বাম
বাম দিক থেকে। আচ্ছা আচ্ছা,
সেই ক্লাসটা ছিল ইন্টারমিডিয়েট শাখার ক্লাস ছিল আর কি, যেখানে আমরা ইন্টারমিডিয়েটে ক্লাস করতাম ওই রুমটা থেকে। তো পরে কিন্তু ক্রস মারছি আমি তো উপরে, উপরে যখন ক্রস মারছি কিছু দেখি না, আওয়াজটা আসতেছে। পরে আমি নিচে ক্রস মারি, দেখলাম আবার লোক শোয়া।
আচ্ছা,
আমরা যেদিকে আসছি ওদিকে মাথা দেয়া আর পশ্চিম দিকে পা দেয়া শোয়া। এটা কি আগে গেলাম, যাওয়ার পরে দেখি মামুন। তো আমি জিজ্ঞেস করলাম, মামুন তুই এখানে কেন? তখন তার দিকে যখন তাকালাম আমি, এমন হয়েছিল যে তার চোখগুলো অনেক বড় বড় লাল।
আচ্ছা,
চোখগুলো যখন লাল দেখা গেছে তখন আমার সন্দেহ লাগছে যে এটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিছুটা হতে পারে।
ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসে আপনার জীবনের ঘটে যাওয়া অনিবৌধিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলোতে আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। খ্রিস্টি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
পরে ওর কাছে যখন গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওর মানে চোখ লাল বড় বড়, তখন আমার সন্দেহ লাগছে যেটা স্বাভাবিক কিছু হতো না। পরে ও পা দিয়ে দরজার মধ্যে লাথি মারতেছে আর হাত দিয়ে নিজের বুকেই নিজে মারতেছে খুব জোরে জোরে আওয়াজ করে। আর তার মুখে একটা কথা ছিল, কথাটা এরকম ছিল যে রে শালার বাইরে তার সাহসটা কত বড়, সে আমরা পাঁচটা জিঙ্গে ধরে মারতে ধরছে, আজকে তার মাইরেই ভালো, আজকে তার মাইরেই ভালো প্রথম যে বললাম যে রবিউল নাম একজন বন্ধু ছিল, ও যায় তার হাতের কানিয়াগুলোর মধ্যে ধরছে, হাত দিয়ে ধরছে, ধরার পরে ওদের ঝাড়া মেরে ফেলা দিচ্ছে।
রবিউল ভাইকে
ঝাড়া মেরে ফেলা দিচ্ছে। তো আমরা তো শিওর যে এটা অন্য কিছু, ওটা আমি বললাম যে ছাত্র সাহেবকে ডাকবে, ওনার ছাত্র যেহেতু ওনারা আসার উচিত, দুজন স্টুডেন্ট গেল যারা হুজুর ডাকতেছে, হুজুর ওঠে না। তাদের নিয়ম হচ্ছে ওরা খাওয়া দাওয়ার পরে ঘুমাই গেলে আর যত কিছু হোক ওরা ঘুম থেকে উঠবে না, তাদের একটা নিয়ম আছে,
একবার ফজরের নামাজ,
একবার ফজরের আজান উঠবে ওঠে না। পরে আমি যে দরজার মধ্যে জোরে জোরে আওয়াজ করলাম, আওয়াজ করার পরে বললাম হুজুর বলতেছে মাসুদ ভাই কি হয়েছে, ভাই আপনি বের হয়ে আসেন, জরুরি কথা আছে। আসলে আমি মামন কোথায়, মামন তো মসজিদে, আমি না মামন মসজিদে নাই, এই অবস্থা আসেন, ওরা তো ঝাড়াটা দেওয়া ইয়ে করেন। তো হুজুর বলতেছে ভাই আমি তো এগুলো চর্চা করি না, এগুলো কখনো কাজও করি না, এখন আমি তো এটা পারবো না, আর করতে গেলে আমার পরবর্তীতে আমার সমস্যা হবে। তাদের মামুনকেও তো বাঁচাতে হবে, আগে তো ওকে এটা থেকে মুক্ত করতে হবে।
এখানে এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে সুমন, আমি তবে বলি এটা মানে বোঝা উচিত অনেকেরই, যে দেখেন উনি কাকে ডাকতে গেছে, একজন হাফেজকে রাখতে গেছে যার কিনা কোরআন শরীফ মুখস্থ, রাইট? বাট সে কথাটা কি বলেছে, আমি এই ব্যাপারে এক্সপার্ট না, তার মানে এটা কিন্তু বোঝা উচিত সবার যে সুরা মুখস্থ থাকলেই বা কোরআনে হাফেজ হলেই যে এই ধরনের জিনিসকে মোকাবেলা করা যাবে তা না, এটার জন্য আলাদা চর্চা প্রয়োজন আছে, সেই জন্যই বলেছে যে আমার এটা করা সম্ভব
না, সম্ভব না। যখন আমি বললাম যে একটা কাজ কর, তাহলে শেয়ারে দাদাকে নিয়ে আয়,
আচ্ছা
উনি দেখি কিছু করতে পারে কিনা। তো দুজন ছাত্র রওনা হয়েছে আনবে, তোমাকে রে স্যালারি বাড়ি যাবি, আমি ওর কথাগুলো রিপ্লাই করতেছি, রে স্যালারি বাড়ি যাবি,
সেটা উনি শুনে ফেলেছে,
যা আমি সামনে ধরবো, যা আমি সামনে ধরবো। আমি তুই কজন ধরবি বলতেছে, তোর কজন যাবে, আমি তো দুজন পাঠাবো, তো দুজন দুজন ধরবো, আমি তো পাঁচজন যা, হাতে পাঁচটা লাঠি নিবি, যা সামনে যা পাবি তাই পিঠাবি, কুকুর বিড়াল ছাগল যা পাবি তাই পিঠাবি, যা ধরে যা। পরে ওরা
আপনি
হ্যাঁ আমি বলছি, পরে ওরা যাইতে যেতে ওখানে ভয়ে যদি কিছু হয়, ওরা আমি ধমক দিলাম, ধমক দিয়ে ওদের হাতে হ্যারিকেন ধরে দিছি, লাঠি ধরে দিয়েছি, মানে সামনে যা পাইছি তাই ধরে দিয়েছি, ওই তোরা যা, আর কিছু হলে চিল্লার চিলি করিস, আমরা আসছি পিছন দিয়ে। তো ওরা গেছে, যাওয়ার পরে শ্যালিকে ডাকছে,
সেই ছেলেটাকে এখন ওখানে দাঁড়িয়ে
ওখানে শুয়ে আছে, আমি কি করবো এগুলো আমি পারবো না, কারণ আমি এগুলো কখনো করি না। ওরা ফেরত আসছে, ফেরত আসার পরে বললো যে এখন কি উপায়, ওরা বললাম যে আমাদের গ্রামে তো আর এগুলো কি করে না, একমাত্র আসছে ব্যাপারী বাড়ি হাকিম দাদা,
আচ্ছা
ওনার কাছে যা। এখানে বলা হলো ওনার বাড়িতে যাওয়ার সময় যে রাস্তাটা আমাকে ইউজ করতে হবে, সে রাস্তাটা হচ্ছে চার রাস্তার মোড়, সেখানে পুরাতন তেঁতুল গাছ আছে, আমাদের গ্রামের একটা বাসা সাতটানি গাছ, অন্য বাসা কিভাবে চিনেন জানি না, ওই গাছটা আছে আর বাঁশ ডাল আছে।
আচ্ছা
তো ওই ও আবার বলতেছে এ যাবি নি তেঁতুল গাছের নিচে দিয়া যাইস, ওইখানে তোরা লক্ষ্যে রাখ না, সাতটানি গাছ গোড়া দিয়ে যাইস। আমি বলো যে তুই কজন মারবি,
পাঁচজন প্ল্যান গুলো আপনারা করছেন সেটা কি তার সামনে, ওর সামনে দাঁড়িয়ে,
ওর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতেছে। পরে ওদেরকে বললাম তোরা যা, আর সামনে ওরা সাইডে আসে, আমি পিছনে বলতেছি তোরা শরীরটা বন্ধ করে নে, আতাল কুস্তি পরে সার্কুল পরে ফুদিয়া তোরা যা, আল্লাহর মধ্যে কিছু হবে না যা। তো ওরা পরে গেছে, ওরা ওদিক দিয়ে বের হয়েছে আর ওদিক দিয়ে সারালে বেতে আসছে, আসার পরে পানি পড়া দিল, দিয়ে বলতেছে ওর গায়ে একটা ফিটাই দাও। তো এর মধ্যে কেউ সামনে আগে যেতেছে না ভয়ে, এর মধ্যে রবিউল যে ছেলেটা ছিল ও কষ্টে কি উনি হাতে পানিটা নিয়ে ওর গায়ে ছিটে দিছে।
আচ্ছা
ছিটা তোর ভাই 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 আটিস না আটিস না, গামুক গামুক আটিস না আটিস না, তো তুই কে করতে গেছিস, আর ওরেই বা কেন ধরছ, ওর কাছে তো আমরা আগে থেকে আছি, এটা তো নতুন কিছু না, ও সুযোগ পাই না, ওর গলায় একটা তাবিজ আছে, তাবিজের কারণে সুযোগ পাই না, ওর কাছে আসতে পারি না, ও তো অনেক আগে থেকে ওর কাছে আসি। পরে ও আবার ওই মারামারি শুরু করছে, পরে আবার পানি মারছে, পানি ওর ভাই 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 আর দিস না আর দিস না, গাছ জ্বালা পড়া করতেছে আর দিস না, আমরা চলে যাবো, আমরা চলে যাবো, তুই কজন আসিস, আমরা এখানে তার গায়ে আস তিনজন, তিনটা দিন জন্মের মতো যাবি আর কোনদিন আবি না, কোনো আসলে আরাম না। ওরা কিছুক্ষণ পরে একটা স্টপ হয়ে গেছে, স্টপ হওয়ার পরে ও একটু বসলো, ওঠার পরে মানে মানে একটা মানুষের হুশ ফিরলে যেরকম হয় ও এই অবস্থা, ওটা আমাদের সবার দিকে তাকাইতেছে, মনে হয় যে অবাক হয়ে গেছে এখানে এই জায়গায় কিভাবে
সিচুয়েশন
এরকম কেন। পরে বলতেছে মাসুদ ভাই কি হয়েছে, আমি বললাম যে কিছু না, ও এটা গোসল কর পরে বলবো।
আচ্ছা
পরে বলবো তো, যেন আমরা মাদ্রাসার বারান্দা থেকে নামলাম, নামার পরে মাদ্রাসা ওর মাদ্রাসা যাবো, মানে হাফেজের মাদ্রাসা যাবো, ও কুস্তি ওদিকে না যায় বাসদারের দিকে হাঁটা শুরু করছে।
আচ্ছা
তো হাফেজা বলতো স্যার ওরা তো আবার অ্যাটাক করছে, ওরা ধরেন আমি যে ওরে ধরছি হাতের মধ্যে, হাতের বাহুরে ধরছি, আমার কাছে এমন মনে হলো যেন একটা পাথর চাপ দিয়ে ধরছে, এত শক্ত। আচ্ছা মানুষের শরীরতে এত শক্ত হতে পারে না, এত শক্ত কেন, ওরা আরো চাপ দিলাম, দেওয়ার পরে না কোনোভাবেই না, ওরা আমি আমি তো ওরা রাখতে পারতেছি না, ও খুব শক্ত এবং ওর শক্তিও বাইরে গেছে।
আচ্ছা
আমার সাথে কেউ সহযোগিতা করো বলতে, আর দুজন এসে ওরা ধরছে, ধরার পরে ঘাত ছিঁড়ে কাকা গেছে আর চোখগুলো আবার লাল অনেক বড় বড় হয়ে গেছে। তো ওরে এমন মানুষ ধরছি, ও আমরা তিনজন নিয়েই হাঁটা শুরু করছে, পরে আমরা যেভাবে হোক পায়ে ইয়ে করে মাটির সাথে চেষ্টাই হলো আটকেছে, আটকে ওরে ঘা ফিরতে গেছে, ও ফিরবে না যাবে না।
চিন্তা করতে পারতেছিস তিনটা জলজ্যান্ত পুরুষ মানুষ,
পুরুষ মানুষ
একজনকে ধরে রাখছে, সে সিম্পলি হেঁটে হেঁটে আগে যাচ্ছে, বাকিরা শেষ হয়ে আগাচ্ছে,
আমরা কোনোভাবে ওর সাথে পারতেছি না। কিছুক্ষণ পরে আবার পানি মারা শুরু করলাম, অবস্থা ব্যাগদিক থেকে পানি মারা শুরু করলাম, আবার পানি মারতে পারে ভাই 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 আদেশ 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 না, তো তুই চলে যাবি বললি, তোর সাইডেও দিলাম, তুই আবার কেন আসলি, কোন না জায়গা জায়গা আদেশ আদেশ জায়গা, ওরা ওর ছাড়ে দিচ্ছে এবং একটু নর্মাল নর্মাল হচ্ছে, ঠিক আছে আমরা ওরা ধরেই রওনা হয়েছি মাদ্রাসা মাদ্রাসার দিকে। মাদ্রাসার যখন দরজার সামনে গেছি ওকে রুমের ভিতর ঢোকাবো আর পারতেছি না, ও যাই না কোনোভাবেই পারতেছি না, যে শরীরে ধাক্কাইতেছি ওর ভিতরে টানতেছে কোনোভাবে যায় না। তখন আরেকজন ছিল নুরু কাকা নামে একজন ছিল ওখানে, ও বলতেছে ওটা তো আবার অ্যাটাক করছে, আবার অ্যাটাক করছে, আবার পানি ঢালো গাছ থেকে আবার হাতি নিয়ে পানি ছিটকে মারছে, ছিটকে মারা আবার আমার ওচিলা চলে শুরু করতেছে, গাছ গাছ চলাপড় করতেছে আর ডাকতেছে না এরকম। কিছুক্ষণ পরিস্থিতি কি ও দাঁড়ায় ছিল ফপাস করে নিছে ঝলে পড়ছে, দাঁড়ানো মানুষটা তো আমি দেখলাম যে ও যেভাবে পড়তেছে সেখানে হচ্ছে আপনার যে দরজার উপরে যে পাকা যা আস্তার ওটার মধ্যে মাথাটা পড়লে তার মাথা ভেঙে যাবে, আমি করছি আস্তে করে পাটা মেলামার দিচ্ছি যে আমার পায়ের উপর তার মাথাটা করছি, এখন সে ব্যাপারটা পায়নি। পরে ওখান থেকে বসতো, ওঠার পরে আবার সে ওটা স্বাভাবিক সে বসতো, বসা সে হাসতেছে, কি রে তোর কি ইয়েটে সারা নাই না আর কিছু নাটক দেখাবি আমরা, কয় ভাই নাটক না এই কাহিনী, তোর হাতের সাথে ধমক দিছে যা ঘুমা গেল। পরে বলছে হুজুর আপনি যা কিছু করেন আমি কিন্তু ওর মুখ থেকে ঘটনা না শুনে আমি ওরা ছাড়তেছি না। পরে ওরে হাত মুখ ধরলাম, ধরে ওর সাথে বসলাম, বসে বলতো আমার কি হয়েছে ঘটনাটা, পরে ও বলতেছে ভাই আসলে কি হয়েছে মাদ্রাসা যখন সবাই ঘুমিয়ে গেছে আমি আপনার কাছে পড়তেছে না, আমি সে পড়ার আওয়াজ আমি শুনছি, আমার চিন্তা হলো আমার তো কালকে পড়া বেশি, সবগুলো পড়া হুজুরকে মুখস্থ দিতে হইব, আমি করছি কি শরীফ সে সাথে নিয়ে আমি মসজিদে চলে গেছি, যাই ওখানে আমি সারা রাত্রে পড়বো যতক্ষণ পারি।
আচ্ছা
তো কিছুক্ষণ পরে শরীফ বলতেছে ভাই আমার ঘুমে ধরছে আমি ঘুমাবো, আমি চিন্তা করলাম ঘুমাই গেলাম আমি একা একা থাকবো আমি ঘুমে যাই, তো আমি গেছি প্রস্তাব করার জন্য ওয়াশরুমে না যাই, আমি যে স্ক্রিন তো ছিলেন যেটাতে জমিনে পানি দেওয়া হয় স্ক্রিনের যে ইয়া ছিল ড্রেন ওইটা পাশে প্রস্তাব করতেছি বসা।
আচ্ছা
আমি চিন্তা করলাম ওই পিছনে যাবো একা একা ভয় লাগতেছে আমি এদিকেই ইয়ে করে নিই, এমন তো অবস্থায় ওই বাসদার ভিতর থেকে আমরা তিনটা লোক ইশারা করছে, তিনজনই সাদা পাজামা সাদা পাঞ্জাবি মাথায় পাগড়ি পরা আমাকে ডাকছে, আমি ভাবলাম যে কালকে তো আপনারা বললেন যে আপনাদের মাদ্রাসা এই ইয়ে আসতেছে অডিট আসতেছে এই ধরনের লোক, তাই বললাম যে অডিট আসলে কি তোর রাত্রে এগারোটার দিকে আসবে, বলতেছে ভাই আমি তো বুঝতে পারি না আর আপনাদের আলিয়া মাদ্রাসার নিয়ম তো আমি জানি না, আমাকে এইভাবে বলছে ডাকছে, ডাকার পর আমি ওইটা মনে করছি যে হয়তো ওনারা আসতেছে, পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম তিনজন আমি এখান থেকে দেখে গেছি তিনজন, যাওয়ার পরে দেখি আমার পিছনে আরো দুজন।
আচ্ছা
তো ওরা আমাকে মিষ্টি খাওয়ার জন্য বলতেছে মিষ্টি খা, আমি বলো আমি মিষ্টি খাবো কেন, না মিষ্টি খা, আমি মিষ্টি খাবো কেন, আমি মিষ্টি খাবো না, বলছো না তোকে মিষ্টি খাইতেই হবে, আজ তোর কোনো নিস্তার নাই আজ তোর আমি নিয়েই যাবো। পরে ওরা দৌড়াদৌড়ি করতেছে, পরে আমরা দেখা যাচ্ছে দেখেন আমার মুখের মধ্যে যে মিষ্টির ঝোলগুলো এখন লেগে আছে, মুখে যে মানে দৌড়াদৌড়ি করছে খাওয়ানোর জন্য দেখেন আমি দেখলাম যে মিষ্টির ঝোলগুলো তার এখানে
অনেক নিয়ে আসে, শিরা তখন
হ্যাঁ শিরাটা এখনো আছে এবং স্পষ্ট, আমি যখন দৌড়াদৌড়ি করতেছি পরে পিছন থেকে আমার দুজনের হাত দিয়ে ধরছে আর আর ওর সামনে দিয়ে আমার দৌড়াদৌড়ি করতেছে, এখন আমার হাত যখন পিছন ধরে ফেলছে তখন আমার তার শক্তি নাই, আল্লাহর কি হুকুম এই সময় ওই দিকটা গাড়িটা আসতো কুমিল্লা সিলেট যে রাস্তাটা ওখান থেকে মানে সিলেট রোড থেকেই একটা ট্রাক আসছে, ট্রাকের যে হেডলাইটের আলো এই জায়গায় পড়ছে, পড়ার পরে আমি ওদেরকে দেখি না, এই সুযোগটাই আমি এখানে কাজে লাগাইছি, চিন্তা করলাম যে এই সুযোগটাই আমার, তো আমার পরে ছিল একটা লুঙ্গি আর কাজে ছিল একটা গামছা, গামছাটা টান দিয়া লুঙ্গিটা পেঁচাইলাম রাস্তায় বলছি এবার তোর সাহস করবার আগে নাই, বুঝলে আমি তোর রোদের চোখে দেখি না চতুর্দিকে হাত পা যারে যেমনি পাইছি নিয়ে মারছি।
আচ্ছা,
অনেক মারা মারছি, কয়েকটা গায়ে লাগছে ভিতরে আরো পাইছি, ইচ্ছা মতো মারছি। কারণ আমি চিন্তা করলাম আমি এখান থেকে বাঁচতে হলে একমাত্র রাস্তা আপনাদের হাতে যাওয়া, অথবা আমার হুজুর ঘুমাই গেছে, আমার পাশের হাতটাও ঘুমাই গেছে, এখন জায়গা আছে শুধু আপনারা 5-6 জন, আমি যদি বাঁচতে চাই তাহলে আমি আপনাদের কাছে যেতে হবে আমাকে।
আচ্ছা,
আর এছাড়া আমি বাঁচতে পারবো না, তখন আমি ওদিকেই দৌড় দিচ্ছি, আপনাদেরকে দৌড় দিচ্ছি, দৌড় দিতে ওরা আমার শরীরে ভর করছে।
আচ্ছা,
এর সাথে পারাবারিক ওটা জোরাজোরি করে আমি আপনাদের ওই জায়গায় ওঠার পরে আমার শরীরে ভর করে নিয়েছে, আমি আড়াগাতে পারি নাই।
আচ্ছা আচ্ছা,
তো আপনারা যদি কারণ একজন বলতেছে তো মিথ্যা কথা বলতেছ, আমরা বিশ্বাস করি না। জসিম নামে একটা স্টুডেন্ট আমাদের ফ্যামিলি জিনকে এখন কেউ কাল ধরে নাকি রাব্বানি বলতেছে, মাদ্রাসার পিছনে তো আমার বাড়ি, আমি এখানে থাকতেছি, আমি তো একজন জিন দেখি নাই, আজকে তো জিন পাইলি করি, তো বলতেছে আপনি বিশ্বাস করেন না, বাস ধরে যাও, পায়ের যে আসলাগুলো তারা যে পায়ের ইয়া করছে তাগুলো এখন পাবে, আমি যাবো, এখন কেউ যাবে না, সব ভয় পাইতেছে, আমি তোরা ভয় পাইলে পা, গেলে যা না গেলে না যা, আমি যাবো বলে আমি রওনা হয়েছি। আমি যখন রওনা হয়েছি আমার পিছনে পিছনে ওরা রওনা হয়েছে।
আচ্ছা,
যখন বাস ধরে গেলাম দুটা কুকুর দেখছি, দুইটা কুকুর দুইটাই কালো রঙের, খুব নাদুস মুদুস, চোখগুলো লাল, যখন চোখগুলো লাল দেখছি তখন বলছি যে কুকুর
না সাধারণত
অন্য কিছু, কারণ আমি যদি কথাটা বলতে চাই তাহলে ওরা ভয় পাবে, তো ভয় পাওয়ার কারণে আমি এটা গোপন করে নিচ্ছি। দুইটা কুকুর দেখছি, একটা এই যে আমাদের সামনেই ঘুরতেছে একটা, আর একটা পিছনে, তো আমরা যে ক্রস মেরে মেরে ওগুলো খুঁজতেছি, খোঁজার পর দেখলাম এক একটা যে পায়ের দাগগুলা কি বলবো লম্বা 12-14 ইঞ্চি হবে লম্বাটা,
মানে সাধারণ মানুষের
আরো সম্ভব না,
সম্ভব না।
আপনারা কোদাল চিনেন, কোদালের যে কানিটা, কানিটা দিয়ে আচল মারলে যেভাবে হবে সেম, অনেক গর্ত অনেক লম্বা, মানে দেখলেই মানে গা শিরশির করে পুরো, এই ধরনের মানে আচর আমি প্রায় 8-10টা আচর পাইছি।
আচ্ছা,
এই ধরনের তখন তার অবিশ্বাস করার কোনো জো নাই, পিছনে ফিরছি কুকুর নাই, কুকুর তো কোনো চিহ্নই নাই, বাঁশধারের ভিতরে ক্রস মারতেছি, সেদিকে ক্রস মারতেছি, ওদিকে ক্রস মারতেছি, কোথাও কোনো কুকুর নেই, মানে আদৌ যে কুকুর ছিল তার কোনো চিহ্ন নেই, আমি ওদের তাও বলি না যে এটা আসলে কুকুর না, কারণ আমার সন্ধ্যা যেহেতু চোখ লাল, কুকুর তো চোখ লাল হয় না, তবে হ্যাঁ রাত্রে চোখ ঝলমল করতে পারে। ওখান থেকে ফিরে আসলাম, ফিরে আসা বললাম যে হ্যাঁ এটা সত্য, তার আগে নাকি 7 জন মারতে দোষছিলি ওই ঘটনাটা বলো, তো বলতেছে তো অনেক পুরানো ঘটনা, কালকে বলি, না কালকে না আজকে বলতে হবে, আজকে বল, তো বললো যে আমি তখন ওই মাদ্রাসায় ছাত্রদের নেতা ছিলাম, নেতা বলতে হ্যাজ মাদ্রাসার যে নিয়ম কানুন ছিল ওদের যত স্টুডেন্ট থাকে তাদের মধ্যে একজনকে ওরা সিনিয়র ইয়ে করে, হুজুরের অ্যাবসেন্সে অনুপস্থিত সে নিয়ন্ত্রণ করে, ওইখানে আমি ছিলাম, আর ওর সাথে যে আমার পরিচয় করা তখনই ওর সাথে আমার পরিচয় হয়েছিল।
আচ্ছা,
তো আজকে যে 3 জন আসছে ওরা হলো ওর বড় ভাই, ওর নাম ছিল ইব্রাহিম, ও ওই মাদ্রাসার ছাত্র, আমি ওই মাদ্রাসার ছাত্র, আমি হচ্ছে এক বাপার এক ছেলে, আমার বাপ নাই আমার মা আর আমি, আমার আর কেউ নাই, এই কারণে আমি পাশের মাদ্রাসায় যে ভর্তি হয়েছি, আমি এখানে থাকবো, আমার মাকে দেখাশোনা করবো, বাজারঘাট যেটা সেটা লাগে আমি এখান থেকে করতে পারবো। ও ইব্রাহিম নাম, ও এই মাদ্রাসায় পড়াশোনা করতেছে, সে জিন, আমরা কেউ জানি না।
আচ্ছা,
কেউ জানি না সে জিন, এবং যখন তাকে অ্যাড্রেস দিকে তোমার বাড়ি কোথায়, তখন সে অ্যাড্রেস দিচ্ছে তার বাড়ি চট্টগ্রাম, তার ভাইয়েরা মাসে মাসে আসে, এসে তার টাকা টাকা কী কী লাগবে সব দিয়ে যায়, কিন্তু আর কেউ আসে না, শুধু ভাইগুলো আসে কিন্তু ওরা জিন, আমরা কেউ জানি না, সে কোরআন শরীফ মুখস্থ পড়তেছে, আর এই মাদ্রাসা সে ছিল আমার বন্ধু,
একদম স্বাভাবিক মানুষের মতো,
একদম স্বাভাবিক মানুষের মতো তার চলাফেরা, কথাবার্তা, ঘুম, সব একটা স্বাভাবিক মানুষ, ওই মানুষ সে আসে বলতেছে আসলে সে মানুষ না, সে জিন ছিল, কিন্তু সে ছিল আমার ক্লোজ ফ্রেন্ড, মানে আমি তাকে ছাড়া কিছু বুঝতাম না, সেও আমাকে ছাড়া কোনো কিছু বুঝতো না, আমি যদি দেখা যাচ্ছে একটা বড়ি নিচে বাড়িতে অর্ধেক টাইম হয়েছে অর্ধেকটা উঠে গেছে, এত ক্লোজ তার সাথে আমার ছিল, তো ও যে জিন আমি তো জানি না। এখন ওর বড় ভাই একদিন আয়সা বলতেছে তুই চল না তোর আমরা চট্টগ্রাম নিয়ে যাবো, এখানে আমাদের সমস্যা হচ্ছে অনেক দূরে, ও বলতেছে আমি যাবো এক শর্তে, যদি মামুন আমার সাথে যায়, কারণ ওকে ছাড়া আমি যেয়ে থাকতে পারবো না, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর ছাড়া আমি ওখানে যেয়ে থাকতে পারবো না, তখন ওর ভাইরা কোথা থেকে আমার এই সাপ নিচ্ছে, তাই বলছে ভাই আপনারা যে বলতেছেন আমি তো এক বাপের এক ছেলে, আমার বাপ নাই, আমার মা বৃদ্ধা মা ঘরে আছে, আমি এখানে থাকলে তাকে আমি বাজারটা করে দিতে পারি, খাবার দাবার কি কি লাগবে না লাগবে দেখাশোনা করতে পারি, ভাই আমি যদি চট্টগ্রামে যাই, চট্টগ্রাম থাকলে আমার পড়াশোনার দায়িত্ব কে নিবে, আমার টাকা
পয়সা। কখনো কি মামুন কি জানে যে ইব্রাহিম জিন?
না, কখনো সে জানে না, বলার পরে বলতেছে তোর কোনো চিন্তা নাই, তোর মায়ের বাজার খরচ যা লাগবে আমরা দিব, তোর পড়াশোনা করে যত খরচ লাগে সবই আমরা দিব, তুই আমাদের সাথে চল। না ভাই আমি সরি আমি যাবো না, ওই যাবো না কেন বললাম ওই থেকে আমার উপরে রাখ।
আচ্ছা,
তুই যাবি না, নিয়েই ছাড়বো। আর কিছুদিন পরেই ওই মাদ্রাসার ইমাম হাফেজ সাহেব মাহফিলে যাবেন, মাহফিলে যাবেন ওয়াজ করতে, তো বলতেছে মামুন আমি তো মাহফিলে যেতেছি, পড়াশোনাটা শেষ করে এশার নামাজও শুরু হয়ে যাবে, মোদের কাছ থেকে পড়াশোনা নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই যাস, আমি রাতে 12-1টার দিকে আসা ইয়ে করবো।
মনে মনে বললাম যে এই তো সুযোগ, আমি একটু বাড়িতে যাই আমার বাজারটা করে দিয়ে আসি, হুজুরটা জানবো না। আমি চলে গেলাম বাজারে, বাজার করার পরে মা বলতেছে তুই বাজার করলি না খেয়ে চলে যাবি, আমি রান্না বান্না করতে খেয়ে যাবে না, আমার খেয়ে গেল রাত্র হয়ে যাবো। বলতেছে না 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 খেয়ে যাবি কেমনে, তো রান্না বান্না করছে আমার খাই আসতে সন্দেহ হয়ে গেছে। এখন আমি যে রাস্তা দিয়ে আমার মাদ্রাসা আসবো সেই রাস্তাটা একটা পুরাতন কবরস্থান, ওই কবরস্থানে আসার পরে আমার গায়ে একটু ভয় 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 কাজ করতেছে, প্রচন্ড ভয় লাগতেছে কি করবো, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, আমি চুপচাপ দাঁড়াই কি করতে পারি, খুব ভয় লাগতেছে। কিছুক্ষণ পরে দেখি সাতটা মানুষ, সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবা সাদা মাথা সাদা পাগড়ি, ওরা আমার সামনে দিয়ে হাইটে যেতেছে। আমি ডাকলাম হুজুর, ও হুজুর আমার নিয়ে যান, আমার ভয় লাগতেছে একা একা, আমার তোরা কবরস্থানে পার করে দেয়। ওরা দাঁড়ায় না, ওরা ওরার মতো করে হাঁটতেছে। আমি একবার ডাকলাম দুইবার ডাকলাম, ওরা কথা শুনতেছে না, ওরা হাঁটতেছে। ওরে যখন আমার দিকে ছিনল আগানের পরে আমি বলছি ওরা তো মানুষ না,
কিভাবে
সন্দেহের কারণ থেকে আকৃতির পাওয়া যায় ওইগুলো হয়তো দেখছে। ওর মুখ থেকে যে কথাটা শুনলাম আর কি, ও কষ্ট কি এই অবস্থা দেখা, ও পাশে ছিল একটা ভাঙা পুরনো কবর, কবরস্থানে যে লাভ নেই আসছে, লাভ যে কবরস্থানে আসছে, ওঠার পরে ওই কবর আসতে ছিল একটা বাস, ওই যে কবর দেওয়া যে বাস দেয় সে বাসটা হাতে নিয়ে বললাম যে সেবার পালে আগায় আর।
আচ্ছা,
তাই মনে উত্তর ভয় লাগলো না, বলছে মাসুদ ভাই একটা জিনিস চিন্তা করেন, আপনি দিনে যত আক্রমণ করুক আপনি যদি কবরের উপরে উঠে যান আপনার এখানে সে আর আসবে না, কবরের উপরে দিন যায় না, এই সাহসটা আমার আছে। এই জন্য আমি বলছি
এটা এটা মনে হয় ইনফ্যাক্ট আমি তুই জানি না, তুই আগে জানিস কিনা, মানে আজকে নতুন
অনেকক্ষণ থাকার পরে যখন স্বাভাবিক হচ্ছে তখন আমি এখান থেকে চিলাম চিলেচিলি শুরু করছি, পাশের মানুষগুলো ভাবছে কি দাঁড়াত করছে, ওরাও লাঠি সোটা নিয়ে বাড়িছে, বললাম যে ভাই আমি কবরস্থানের থেকে আসি আপনারা এদিকে আসেন, আসতে বললাম ভাই এই অবস্থা আমার একটু কষ্ট করে মাদ্রাসে পৌঁছে দিয়ে আসেন, তো ওই গ্রামবাসী পরে আমাদের মাদ্রাসে পৌঁছে দিয়ে আসতে হচ্ছে। তারপরে ওই তার মানাকে একটা তাবিজ দিয়েছিল, ওই তাবিজটা সাথে থাকলে তারা আসে না, কিন্তু সে ওই দিনের তাবিজটা সাথে নেয় নাই।
মামুনের সাথে এখন যোগাযোগ আছে আপনার?
এখন পরে শুনছি মামুন সৌদি চলে গেছিল, তো এখন বর্তমানে কোথায় আছে আমি জানি না সঠিক।
ওকে, আচ্ছা মাসুদ ভাই, এবার আরো কিছু একটা ঘটনা আছে যেটা আপনি নিজে
সেটাও হচ্ছে ওই মাদ্রাসা থাকাকালীন অবস্থায়, মানে রাত্রে খাওয়া দাওয়ার পরে পড়তেছি, পড়ার পরে রাত্রে 9টা 10টার দিকে আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা, তো আমি ভাবলাম যে বাড়িতে যাই যে একটু খেয়ে আসি।
আচ্ছা,
রাস্তা দিয়ে আসবো, এমন সময় চিন্তা করলাম রাস্তা যাবো পুলিশের পিক আপটা এখন আসবে, এখন যদি সে কোনো ঝামেলা করতে চায় এত রাত্রে কোথেকে আসতেন বা কি আসার বিষয়, তার তো নিরাপত্তার দায়িত্ব আছে, ঝামেলা করতে গেলে বা জেলে নিয়ে গেলো সমস্যা, এই চিন্তা করতাম যাক আল্লাহ ভরসা যা করা যাক, আমি তো চল না আমি রাস্তা দিয়ে যাবো। রাস্তা দিয়ে আসলাম, এসে দেখি মা ঘুমাই গেছে। আমরা হচ্ছে বাজারের সাথেই কুমিল্লা সিলেট রাস্তা থেকে প্রথম হচ্ছে মসজিদটা, তারপরে আমাদের বাসা, বাজারে কোনো দোকান খোলা নেই যে আমি দোকান থেকে কিছু খাবো, মাকে ডাকি নাই, মা যেহেতু ঘুমাই গেছে ঘুম ভাঙতে গেলে তার কষ্ট হতে পারে, আমি তাকে ডাকবো না চলে যাই। কোন রাস্তা দিয়ে যাবো আমি, মেন রাস্তাতে গেলে এখনই পুলিশের পিক আপটা আসবে, সময় হয়ে গেছে, আমি চিন্তা করলাম এটা এই দিকে না যায় আমি ওই রাস্তাতে চলে যাই, কিছু না রাস্তা একটা আসছে ওদিকে চলে যাই, ওই যে চার রাস্তার মুখ ওই রাস্তা দিয়ে আমি যাবো, তো ওই রাস্তা দিয়ে যাবো ভাবে আমি ওই দিক দিয়ে হাঁটা শুরু করলাম। বাইরে কিন্তু চাঁদের আলো, মানে মোটামুটি অন্ধকার যেটা বলা যায় না আর কি, মোটামুটি মানে দিনের মধ্যে ভালো দেখা যায়। আমি হাঁটতেছি হাঁটতেছি আর কোরআনতলাত করতেছি, আর জোর জোর কথা বলতেছি, গান গাইতেছি, নিজের নিজের মধ্যে সাহস রাখার জন্য আমি এটা করতেছি, যেন আমি জানি যে এই মোড়ের মধ্যে কোনো সমস্যা হতে পারে হলে আর বাকি রাস্তার কোথাও কোনো সমস্যা নেই। এই জায়গা যাওয়ার পরে আমি মেইনলি কোরআনতলাত শুরু করছি, যখন আমি যখনই আমি চৌরাস্তার মোড়ের মাঝখানে যে দাঁড়াই তখনই দেখি একেবারে অন্ধকার, আমি নিজেকে নিজে দেখি না এত অন্ধকার, চারদিকে অন্ধকার আর চারদিকে বাসদা গুলা ভাঙা,
সে কি মেঘ ছিল
আকাশটা, আমি কোথাও আমি কিছুই দেখি না।
অনেক সময় হয় না যে মেঘ থাকলে অনেক সময় চাঁদটা যদি মেঘে ঢাকা পড়া যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায়,
কিছু দেখি না, শুধু অন্ধকার দেখছি আর কিছু দেখি না, পুরোটাই অন্ধকার, গাছপালা গুলো ভাঙতেছে, প্রচন্ড জোরে বাতাস বইতেছে আর বাঁশ গুলো ভাঙতেছে। আমি বললাম যে যদি সামনে ওরা যদি শুনছে যে সামনে গাছ বাঁশ ফালা গেছে, যেই ডিঙে যায় অমনি ওরা একটা অ্যাটাক করে, আমি আর সামনে আগাই না, যদি বাঁশ ফালা গেছে সামনে অন্ধকার আমি কিছু দেখিও না। পরে আমি কি করলাম চিন্তা করতে করতে পরে আমি আতঙ্কস্থ পড়লাম, পরে নিজের পক্ষে শুয়ে দিলাম, কিছুক্ষণ পরে আমি আবার আতঙ্ক চেষ্টা করছি, দেখি না অবস্থা খারাপ, পরে আমি আতঙ্কস্থ পরে আবার শুয়ে দিলাম, চার কুল বিরাট কুলিয়া কুলফল্লা কুলাজুর নাস কুলাজুর ফালাক চারটা সুরা পড়লাম, পরে একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকে ওই বৃত্তের মাঝখানে যে আমি দাঁড়ালাম,
আচ্ছা
বৃত্তের মাঝখানে দাঁড়া আমি জোরে জোরে বলতেছি যে সাহস থাকলে বৃত্তের ভিতরে আসো, দেখি তোর কত বড় সাহস, জোরে চিল্লানোর কারণ দুইটা, একটা হচ্ছে ওদেরকে ইয়ে করা আর দ্বিতীয় কারণ হচ্ছে যদি আমার কথা শুনে পাশের কোনো বাড়ির মানুষ কোনো আগায় আসে তাহলে আমি বাঁচতে পারবো, এই দুটা কারণে আমি দৌড়ে দৌড়ে চিল্লাতে শুরু করলাম। সাহস থাকলে আমার বাঘের ভিতরে আয়, বাইরের থেকে তো অনেক কিছু করতে পারবে, কারণ আমি তোর দেখি না, তুই আমার ব্যাগ আসছিস, আমি তোর দেখি না, কিন্তু ওরা ওই বাঁশদার ভাঙতেছে, গাছপালা ভাঙতেছে, আর বাইরে যা বাতাসটা, তা আমি চুপচাপ দাঁড়িয়ে গেছি। কিছুক্ষণ পরে একেবারে আলো, আলো হওয়ার পর আমি সামনে একটু বাড়ালাম, সামনে বাড়ানোর পরে আবাসা অবস্থা আলো অন্ধকার লাগতেছে, তুলা গাছ পরে সামনে, তুলা গাছে নিয়ে যাওয়ার পরে আবার একই অবস্থা, অনেক পুরানো তুলা গাছ, ওই তুলা গাছের নিচে যাওয়ার পরে আবার একই অবস্থা, আমি আবার ওই চারকোল পড়লাম, আবার ওইভাবেই কথা বলতেছি না, কোনো সারাশব্দ নাই, গাছপালা ভাঙতেছে, মনে হয় আমার গায়ে আসা করবে, কিন্তু একটা আমার গায়ে পড়তেছে না, ভাষা ভাঙতেছে, সে করতেছে
গায়ে পড়তেছে,
আমার গায়ে পড়তেছে না, অনেক ইয়েটে করার পরও আমি জোর জোর আল্লাহ আল্লাহ করতেছি, জোর জোর করতেছি, প্রচন্ড ভয় পাইছে যাবে, অনেক ভয় পাইছে। পরে আমি সামনে আগে গেলাম, যা আরেকটু আগাইলাম, আরেকটু আগানোর পরে এইভাবে করতে করতে আস্তে 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 আগে, যে রাস্তাটা আমি 5 মিনিট হাঁটতে পারতাম, ওই রাস্তাটা আমার এখানে 1.5 ঘন্টার উপরে লাগছে। আমি নদীর পাড়ে যে উঠলাম, নদীর পাড়ে ওই রাস্তায় ছোট্ট একটা বাসনা আছে, ওই জায়গায় যাওয়ার পর আবার একই অবস্থা, চতুর্দিকে অসম্ভব রকম অন্ধকার, আমি নিজেকেই নিজে দেখি না, আর প্রচন্ড ভয় লাগতেছে। পরে ওখানে যাওয়া আমি আবার চারকোল পড়লাম, শুধু জোরে জোরে কোরআন তলাপ করতেছি, দেখি না ভয় কাটতেছে না, ওরাও যাইতেছে না, অন্ধকার কাটতেছে না, তার আগে তো ওরা অল্প অল্প সময় আমাকে বিরক্ত করে চলে গেছে, এখানে আধা ঘন্টার উপরে হয়ে গেছে, ওরা যাচ্ছে না। পরে আমি মাদ্রাসা চিলাম দিলাম, রুলামিন মোশারফ আমাদের ফ্রেন্ড লাস্ট রাব্বানি জসিম, জোর জোরে নাম ধরে ডাকাটাকি করতেছে। পরে ওরা আমাকে ওখান থেকে রিপ্লাই করছে, অনেক পরে আমি লাঠি পাঠিয়ে কি আছে সাথেটা দৌড়ে আয়, আমি এই জায়গায় আসি। পরে ওরা আসতে আসা এদিকে কিছু করে ঘুরলো, ওরা বলতেছে মামা কিছু দেখি না, আমি মামা আমি তো জানি কিছু দেখি না, কিন্তু আমার এই অবস্থা হয়েছে, আমার এই ভয়গুলো দেখাইছে, পরে ওখান থেকে তার মাথা সারি।
তো ব্যাপারটা যেটা দেখা গেল আজকে মাসুদ ভাইয়ের গল্প থেকে, বেশ কিছু ব্যাপার আমি টের পাইলাম। একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের ব্যাপারগুলো, মানে এই যে জিনের সাথে ওনার সেই লেভেলের, মানে উনি যেভাবে দেখছে, মানে ফাইটিং বলি অথবা চ্যালেঞ্জ বলি যেটাই বলি না কেন, সর্বসময় দেখা গেছে যে আগে কবিরাজরা হয়তো বিভিন্ন ভাবে কোনো একটা মন্ত্র পাঠ করে কিংবা কোনো সুরা পড়ে কোনো না কোনো ভাবে এক্সরসিজম করার চেষ্টা করছে, কিন্তু ওনার ক্ষেত্রে দেখা গেছে যে মানসিক এবং শারীরিক শক্তি দুইটাই খাটাতে হচ্ছে
এবং এই দুইটা খাটিয়েই ওনারা ওদের সাথে বেশ খানিকটা একটু ফাইট করেছে এবং ফাইট করে সার্ভাইভ করেছে। তো যাই হোক, সেটা আসলে সবার পক্ষে সম্ভব না, তো
অবশ্যই না, সবচেয়ে বেশি সবার পক্ষে সম্ভব না, কারণ সচরাচর জিন জিনিসটা এভাবে দেখা দেয় সরাসরি নিজস্ব চেহারায়, সাধারণত তারা কারো উপরে ভর করে, কিংবা একটু আগে উনি যার কথা বলছিলেন টোটালি ইব্রাহিমের মতন একেবারেই লুকাছবির ভিতরে থাকে।
মামুন যে ছিল ও কিন্তু খাটো, কিন্তু গায়ে প্রচন্ড শক্তি ওর,
আজকের
মতো আমরা শেষ করে এখানে।
তোর মানে ভয়
শেষ হয়ে গেল আজকের তোর। আগামী সপ্তাহে আরো একটি জায়গায় বসে আরো 4 জন বন্ধুর জীবনের অতি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে যাব আমরা বেশ কজন। জীবনের ভৌতিক ঘটনাগুলো আপনাকে কতটুকু স্পর্শ করে সেই প্রশ্নের ঊর্ধ্বে উঠে আমরা বরং ভয়ের অস্তিত্বকে ধরতে চাই। মানুষ সৃষ্টির আদি থেকে ভয় পেতে ভালোবাসে। এই ভয় নিয়ে বিজ্ঞান বিভিন্নভাবে মস্তিষ্কের কোষ, নিউরন, অনুরণন বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করেছে। অন্ধকার ঘরে একা একা থাকতে কেউ ভালোবাসে, আবার সেই অন্ধকার ঘরটি কখনো কখনো কারো কাছে প্রচণ্ড ভীতিকর হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা ভয় খুঁজে বেড়াই বাংলাদেশের প্রান্ত থেকেও প্রান্তে। আমরা জানি আপনার কোনো একটি বিশেষ এলাকায় হয়তো বা এমন কিছু ঘটে গেছে যে স্মৃতি থেকে আপনি জীবনে কখনো বের হয়ে আসতে পারবেন না। আমরা সেই স্মৃতি তুলে ধরতে চাই আমাদের ডর অনুষ্ঠানে, ঠিক সেখানটায় বসে যেখানে আপনার সঙ্গে এই ভৌতিক ঘটনাগুলি ঘটেছিল। আমরা এরকম আরো একটি জায়গা, এরকম আরো কিছু বন্ধু নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আপনাকে মনে করিয়ে দেব ডর মানে ভয়।
This track was downloaded from FusionBD.com.